exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানে রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে আমরা বিভিন্ন সিক্রেটস রিভিল করি, এবং এই অনুষ্ঠানের একটি ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। কারণ আমরা মনে করি এই অনুষ্ঠানটি আমাদেরকে অনেক ধরনের অপরাধ কাজ থেকে বিরত রাখে। এবং আপনারা দেখবেন যে অনুষ্ঠানে অনেকেই আসছে যারা আমার পূর্বের অনুষ্ঠানগুলো শুনে ইন্সপায়ার্ড হয়ে নতুন জীবনে ফিরে এসছে। এই অনুষ্ঠানে মূলত আমরা সেই সব সিক্রেটস রিভিল করি যেগুলো মূলত অপরাধ। তার মানে এই না যে শুধু অপরাধ কেন্দ্রিকই হবে, সেটা অন্যরকমও হতে পারে। এবং আমরা দেখাই যে কিভাবে একজন মানুষ অপরাধী হয়ে ওঠেন, কি অপরাধ করেন, পরিণতিটা কতটা ভয়াবহ হয়। আজকের সিক্রেটস অনুষ্ঠানে দুজন গেস্ট আমাদের এই হট চেয়ারটিতে বসবে এবং তারা তাদের সিক্রেটসগুলো রিভিল করবে। অফকোর্স আপনারা খেয়াল রাখবেন যে অনেকের বলার জায়গাটা হয়তো সেরকমভাবে আপনাদের মনোভূত নাও হতে পারে। আমরা এখানে পারফর্মারদেরকে ধরে নিয়ে আসি না, এখানে যারা আসেন তারা প্রত্যেকেই নিজের মতো করে বলার চেষ্টা করেন। সেই অর্থে অনেক সময় দেখা যায় যে ভালোভাবে শুনতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, এরকম অনেক গেস্টই চলে আসেন। তো সেই জায়গাটি থেকে আপনারা কনসিডার করবেন, কারণ আপনারা গল্পের ভেতরে ঢোকার চেষ্টা করবেন। প্রথমেই যে গেস্ট রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে একটু পরিচিত হব।
আমার দেশের বরিশাল পটুয়াখাল ডিস্ট্রিক্ট মিরজান থানা।
আচ্ছা, আর নাম হচ্ছে আকাশ।
আকাশ
বয়স?
বয়স এখন 25 চলে,
25 বছর বয়স। সিক্রেটস অনুষ্ঠানে আপনি এসছেন এবং সবকিছু জেনে শুনে এসছেন, আপনি এখানে যে কথাগুলো আজকে এখানে বলতে যাবেন, ঠিক আছে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, কি ঘটনা ঘটেছিল যার কারণে আপনাকে অপরাধ জগতের দিকে যেতে হয়?
আমি ছোটবেল থেকে আমার মানে ফ্যামিলি থেকে মা বাবার কাছ থেকে তেমন একটা ভালোবাসা পাইতাম না, মানে তারা শুধু শাসনই করতো, ভালোবাসতো না, কিন্তু অভাবও ছিল না, মধ্যম পরিবার অবস্থায় মানে ভালোই ছিলাম।
আচ্ছা,
যখন আমার বয়স 11 বছর, মানে আমার 5 বছর স্কুলে ভর্তি করায় আমার বড় বোন 1 বছর বড়, তারাই আর আমার একসাথে।
জি,
কিন্তু আমি একই ক্লাসে 3 বছর পড়ি, ছোট অনেক 3 বছর, 3 বছর পর বড় অন্যটি, বড় অন্য 3 বছর, কিন্তু আমার মাথায় কিছু ঢুকতো না পড়ালেখা, তো এখান থেকে আর পড়ালেখা হয় না। তখন আমার বয়স 11 বছর।
তখন 11 বছরও আপনি বড় ওয়ান মানে ক্লাস 1 পার করতে পারেন নাই?
না, আমার মানে বাড়ি থেকে পড়াইতো একটা, কিন্তু স্কুলে মনে থাকতো না, খালি মারি খেতাম মাস্টারের।
সবাই মারতো?
হ্যাঁ,
বাড়িও মারতো?
হ্যাঁ, বাড়িও মারতো।
আচ্ছা,
মানে আমি একটা চিন্তা করতাম যে আমি তাদের ছেলে, আর যত বড় অপরাধ করি কিন্তু তারা এতটা আমার মারে বা এতটা শাসন করে কিন্তু ভালোবাসা কখনো দেয় না।
আচ্ছা, এটা ছোট বয়সে মাথায় আসে?
ছোট বয়সে।
আপনি
11 বছর?
জি। আপনার বাবা কি করতেন?
বাবা কৃষি করতো,
কৃষি কাজ করতো। আপনি আপনি পরিবারের মেজ সন্তান?
মেজ সন্তান।
জি।
তাই আমাদের দেখা যায় ধান চাল বেশি প্রতি বছর 50,000 টাকা আসতে চাল প্রদিশে, তো ভালোই ছিলাম আমরা।
50,000 টাকা অনেক টাকা?
হ্যাঁ, সেইটি অনেক টাকা, দাদা অভাব ছিল, বাকি কষ্ট ছিল আমি কখনো পাইনি।
জি,
টাইমে।
জি।
তাই শুক্রবার দিন তখন সাপ্তাহিক ছবি দিত, কারোবারের টিভি ছিল না, বেটারিতে দেখতাম, মানে কারেন্ট ছিল না।
আপনাদের বাড়িতে টিভি ছিল?
আমাদের বাড়িতে ছিল, পাশে একটা বাড়িতে ছিল, বেটারিতে দেখতাম। বেটারি দিয়ে ছবি দেখতে গেছি, তখন ওই যে জ্যৈষ্ঠ মাস,
জি,
কুলা ভরা পানি, মানে জমি ভরা পানি, ধান লাগানো হয়েছে। ওই লোকের যেবার টিভি দেখি, ওই লোকের একটা কলা বাগান আছে, বাগান থেকে কলা ভেঙে পড়ে, দুটো কলা পাকেও, মানে ওই সময় জ্বর আসে, কলা ভেঙে পড়ে, মানে কলা নিয়ে দুইটা কলা পাকে। তা আমি ছবি দেখার পরে থেকে আস্তে আসি, আমার সাথে আরো মানুষ আছে, আসে তার সামনে, ওরা কি করে, আরো দুটো কলা আমাদের বাড়ি, ওরা মানে ডিসিশনের রাত্রে ওরা কলাটা নিয়ে আসবে ওখান থেকে।
আচ্ছা,
তা আমি যখন আসি, আমি ওর পিছিয়ে আসি, আমি দুটো কলা পাকা, তো দুটো কলা মানে আমি ফিরে আমার পকেটে লুচ্ছি, মানে দুটো কলাই আমি নিয়ে আসবো খাম, কিন্তু ওই
পুরো কলা নিয়ে,
পুরো কলা নিব না, কিন্তু ওরা কিন্তু পুরো কলা নিয়ে আসবে রাত্রে। তা আমার দুটো কলা নেওয়াটা ওরা দেখে, দেখে ওরা দেয় বিচার দেয়, যার কলা তার কাছে।
আচ্ছা,
তা সে আমার বাড়িতে আসে বিচার নিয়ে, কিন্তু এদের তো আমার বাড়িতে থেকে সবসময় আমাকে শাসন করতো, ভালোবাসা কাকে বলে আমি ওটা কখনো পাইনি, শাসন করতো। তা আমি ভয় থেকে কি করলাম, পাখের ঘরে মাথায় পলাইলাম।
আচ্ছা,
সে বিশ্বাস দিয়ে গেল, বিশ্বাস দেওয়ার পরে রাত্রে হলো, ওখান থেকে নামি আমি খালাক বাড়ি গেছি, খালাক বাড়ি যাইয়া তারপরে ওখানে আর দুটো পোলার সাথে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, ওরা ওই দেশে থাকবো না, আর ঢাকা আসবো। তো আমি ঢাকা আসি, ঢাকা এসে পলাইয়া সদরঘাটে আসি, আর সন্ধ্যে আসে সদরঘাটে একটা চাকরি করি কি, মানে একটা এক জায়গায় স্থান পাই, ওই জায়গায় পাটিসাদা পিটাবে স্যার, ওখান থেকে চিন্তা করি যে ছোটবেলা আমি তার বাড়ি ভাবতাম, মানে ছবি দেখতে সবাই সিনেমা দেখতাম, শাহরুখ খানের সিনেমা দেখতাম, তাই ও খুব স্মার্ট হয়ে চলার একটা চিন্তা ভাবনা করতাম, এবার মানুষ আমাকে ভালো বলে, তাই আমি চিন্তা করি পিটাবে স্যার আমাকে মানুষ ভালো বলবে না, এবার আমার মানে কালা হয়ে যাবো, বা আরো আমি অনেক সুন্দর ছিলাম।
বাড়ি থেকে পালিয়ে আসেন?
পালিয়ে আসেন।
কোথায় আসেন?
আসে সদরঘাট,
শুধু এই ভয়ের কারণে যে আমাকে পিটাবে, এই কারণে আপনি দুটো কলা চুরি করে এই অবস্থায় পালিয়ে আসেন। আচ্ছা, ওকে, তারপর
তারপরে আমি ওই আসি পারিশাটা পিটা বেশি, তারপরে আমি চিন্তা করি না এই জায়গায় থাকা যায় না, এগুলো তো এটা তো মানে ভালো একটা কাজ বলে না, দেখি ভালো কাজ কি পাই কিনা। খিলগাঁও মাটির নিচে একটা হোটেল আছে, ওভারঅল আমি চাকরি নিই, ওখান থেকে চাকরি নেওয়ার পরে যে ম্যাচে থাকি আমরা, ওই ম্যাচে আমাদের সামনে গলিতে একটা মানে হিজলা গ্রুপ থাকে, হিজলা গ্রুপ থাকে, একটা হিজলা আমাকে খুব পছন্দ করতো, ওটা আমি কখনো জানতাম না। তো অনেকদিন হয়ে যাওয়ার পর ওই হিজলাটা মানে যে গলিটা দিয়ে আমরা ঢুকি, দেখা যায় পাঁচ মিনিট কি তিন মিনিট পর মানুষ আওয়া যাওয়া করে, তো হিজলাটা আমাকে অনুষ্ঠানে জড়াই ধরতো, আর আমি হিজলা দেখে মানে একটু আগুইতাম, মানে পরে একা দেখে না, মানে দেখ দশ বারজন মানে হিজলা দেখতে সুন্দর লাগতো, তখন তো আমি ছোট কেমন লাগতো,
মানে
আমার ক্ষতি করতো, তা আমার অন্য কোনো ই নিত, কিন্তু আমার ভালোবাসা দিকে তোমার জড়াই ধরে, এটা আমি অনুভব করতাম, তা ও যদি আমার জড়াই দেয় তা আমি কিছু বলতাম, এরকম মানে পাঁচ মিনিট জড়াই মনে ধরতো, তারপর আমার সেটা তো আমি যাইতাম, এরকম একটা সম্পর্ক হয়েছে, আমাকে বলছে যে আমি তোমার ভালোবাসি, আমি বলছি তুমি যদি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি, আচ্ছা ভালোবাসি, তাই আমরা বিয়ে করবো, এটা সেটা অনেক কিছু কথাবার্তা হচ্ছে। তা ওখান থেকে আমি চলে যাই বাড়িতে, আবার তখন আমার সাত মাস হয়ে যায়, তখন চিন্তা করি যে আমার বাচ্চা তোমার রাগ ভাঙছে বা আমাকে এখন মারবো না, এর ভিতরে আমার বাপে টাকা জমা দেয় বিদেশের জন্য, সে বিদেশ যাবে, সে টাকাটা মার খায়।
আচ্ছা,
সে তিন লাখ টাকা মার খায়, তাই আমার বাপে আমি বাড়িতে যাই বর্তমান, ওখান থেকে চিন্তা করে এখন একটা আমাদের সংসারে অভাব দেখা দিচ্ছে,
টাকাটা মার খাওয়ার পর,
টাকাটা মার খাওয়া তখন টাকা তুমি সবই বন্ধ ফ্রি আছে টাকাটা ই করে।
আচ্ছা, তো আপনাকে ছ মাস পরে পেয়ে ওরা কি বললো? কিছু বললো না,
তারা আমাকে অনেক খুঁজছে, কেমনটা খুঁজছে আমার বাপে, ওই বিদেশে যখন টাকা জমাতে যেতে আসছে বা ওই দেখার সাথে আসছে অফিসে, ঠিক আছে, তখন ওই যে রেল স্টেশন বা আমি যেটা শুনছি রেল স্টেশন বা সদরঘাট টোকায় শুয়ে থাকে, টোকায় একদম একদম টোকায় মানে ধরে ধরে আমাকে খুঁজছে যে এটা নাকি আমার পোলা, এটা নাকি আমার পোলা, টাকা জমা দেয় আর খালু জমা দেয়, তার টাকাটাও মায় থাকে, তার বাড়ির মতন থাকার মতন অবস্থা থাকে না, আমাদের তো থাকে তার মোটেও থাকে না, সে আমাদের আগে চলে আসে মুন্সিগঞ্জ, তাই তার সাথে যোগাযোগ করে আমরা মুন্সিগঞ্জ চলে আসলাম আমার আব্বুর, আমি আমার আব্বু কি করে দশ হাজার টাকা নিয়ে আসে বাড়ি থেকে, কি করবে একটা ব্যাংক গাড়ি কিনবো, ব্যাংক গাড়ি কিনে মানে চাল নমাইবো, তা টাকাটা নিয়ে আসার পরে আমি টাকাটা চুরি করে এই পলাই আসি লয়ে আইব টাকাটা,
মানে বাবাকে রেখে আপনি চলে আসেন?
চলে আসি, মানে আমার হিজলার জিনিসটা কাজ করতো মাথার ভিতরে, যে আবার ফিরে আসছি, মানে ওর সাথে আমার সাথে মাঝে মধ্যে কথা হইতো মোবাইলে, আমার আব্বু মোবাইল ছিল, ও মোবাইল ছিল,
উনি কি আপনার চেয়ে বয়সে বড় ছিলেন?
কে
যে আপনি হিজলার কথা?
হিজলাটা অনেক বড় ছিল,
বয়সে বড় ছিল।
হ্যাঁ,
তো
বয়সে বড় ছিল এবং শিক্ষিত ছিল। আর চেহারাটা এমন ছিল মানে নাইকিয়া ফেল, অনেক সুন্দর ছিল।
কত টাকা চুরি করলেন?
দশ হাজার টাকা চুরি করে আমি ওই দেখা চলে আসতাম। মানে ওর সাথে আমার সাথে মাঝে মাঝে মোবাইল কথা হইতো, ফ্যাক্সের দোকান থেকে বা আমার আব্বু মোবাইল থেকে এরকম। তাই আমি চলে এসে আর একটা পাশে ছিল বাসায় উঠি, অনেক সুন্দর ছিল। একটা ছবিও করছে, ছবিতে একটা শুটিংও করছে, একটা মেয়ের ছিল খুব সুন্দর। তাই আমাকে বললো কি আশা কর যে দেখো আমরা এখানে থাকবো না কি করবা, আমার গুরু আমাকে মারছে। ওর গুরু অনেকটা মারে, আইনে আছে, কোনো অন্যায় করলে গুরু মারতে পারে, তোর গুরু মারে। আমি কি করি, ওর সাথে চলে যাই। তো ওর হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটা ও বিক্রি করে 2100 টাকা, 3000 টাকা মার্কেট চলে তখন। তো যার কাছে বিক্রি করে তার কাছ থেকে আমি মোবাইলটা কিনে নিই, যে দেখেন মোবাইলটা কত পাচ্ছি, 22 টাকা, আমি আপনার 100 টাকা বেশি দিই, মোবাইলটা আমার দিয়ে দেয়। সেও হিজড়া, একটা হিজড়া বিয়ে করে একটা পুরুষ, তার সাথে আর কি মোবাইলটা বেশি, আর একটা পুরুষ হিজড়া বিয়ে করে তার সাথে মোবাইলটা বেশি। তার আমি এবার 100 টাকা বেশি দিয়ে মোবাইলটা কিনে দিই। তো আমরা রাত্রে 8টা বাজে রওনা দিই। তো এমন জায়গায় আমি তো দেখার সত্ত্বে আমি চিনি না, ও নিয়ে যায় একটা গাড়িতে ওঠায়, এই সি গাড়িতে, খুব সুন্দর গাড়ি, রাত্রে এই মামপানি দেয়, বিস্কুট দেয় গাড়িতে, এরকম ওই গাড়িতে। তো ওই গাড়িতে বই আমি মোবাইলটা, ওরে গাড়িতে উঠা মোবাইলটা আমি দিই আর হাতে, যে তুমি তো আমার জন্য মোবাইলটা বিক্রি করলা, সেই মোবাইলটা আমি তোমার বিক্রি করতে, মানে আমি এবার কিনে নিয়েছি না তোমার মোবাইল, তোমাকে ফেরত দিলাম। তো অনুভব করে অনেকটা ভালোবাসি, কেবল টাকা, আমি টাকা আমি বাড়ি থেকে চুরি নিয়ে এসেছি এরকম। আচ্ছা তুমি তো ছোটো, টাকাটা আমার কাছে দাও, তাই আমি রাখি, যখন তোমার প্রয়োজন হবে আমার কাছে বলবা।
আচ্ছা
আচ্ছা, এরকম চলে যাই। আর ওর দেশে রাখতে যায় না, ও আর এক গুরুর কাছে যায়, জয়সোর মাগুরা ছবি দপ্তর একটা গেলাম ওই গ্রামে। সকাল থেকে আমরা গোসল মুসল করে এক রুমে ঘুমাই। তো তো হিজলা এখানে বই অনেকটা আদর করতো আমাকে, এখন গোসল মুসল করে ঘুমাই একসাথে একটা রুমে। তো ও আমাকে দূরে রাখে বলতে, ওর বিয়ের আগে এগুলো হয় না, বিয়ের পরে। তা আমি তখন একটা বুঝি আর কি, শারীরিক সম্পর্ক বলতে মানে অনেকটা চালাক আমি বুঝি, তাই এগুলো হয় না। তো হয় না দেখা আমি কে, তাই আচ্ছা বিয়ে করবো, আচ্ছা আমরা বাসা নিয়ে নেই। এবার 2 মাস কেটে যায়, তারপরে আমাদের বিয়ে আর হয় না, আমরা আলাদা রুম নিই। রুম নেওয়ার পরে আর গুরুর কাছ থেকে অনেক দূরে আর কি রুম নেই, ও আর গুরুর সাথে কাজ করে, আমি ওই বসে বাসায় বসে খাই চাই, মানে গুরুকে সারাদিন ঘুরি।
এগুলো বাড়ির কথা মনে পড়তো না,
বাড়ির কথা মনে পড়তো না।
একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যারা শুনছেন, দেখুন অধিক শাসনে কি হতে পারে, এই ছেলেটার পড়াশোনা হলো না এবং সে কিন্তু মাত্র 2টো কলা এটা চুরি করে তাকে অনেক পিটানো হবে এই ভয়ে বাড়ি ছাড়লো, এবং বাড়ি ছাড়ার পরে সে এমন একটা নেশার মধ্যে পড়ে গিয়েছে, সে নেশা থেকে এখন সে বেরোতে পারছে না। তার মানে শিশুদেরকে বড় করা একটা আর্ট, এটা একটা শিল্প, আপনি চাইলেই এখানে জোর খাটিয়ে অনেক ভালো কিছু করবেন এরকম যদি ভেবে থাকেন সেটা আপনার জন্যই ক্ষতিকর হবে। যাই হোক বলেন, তারপরে
আমরা অনেক দূর বাসা নিয়ে ওখানে থাকি, তাই আমাকে টাকা বেশি খরচা দেয়। ও তো ওখানে আরো একটা রিজার্ভ আমার সাথে সম্পর্ক হয়, আরেকটা রিজার্ভ সম্পর্ক হয় 2টা মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক হয়। আমার চেহারা খুব মানে সুন্দর থাকে, তখন আমি স্বাস্থ্য ভালো থাকে, যে দেখে সে তেমন একটা পছন্দ করে আমাকে এরকম, মানে এরকম সম্পর্ক আর 2টা মেয়ের সাথে আর একটা হিজের সাথে হয়, আর সাথে যে থাকে তাই এরকম হয়। তা এক পর্যায়ে ও মানে অন্যান্য ছেলেদের সাথে সম্পর্ক করা দেয়, আমি জানতে পারি, মানে আমার ইচ্ছা ওই জিনিসটা। ও তো ওর সাথে ভালোবাসাটা মানে হবে কি, ও তো আমার মতো একটা পুরুষ, আমি পরে দেখি,
মানে ওই সময়টাতে আপনি এটা বুঝতেন না, এটা পরবর্তীতে আপনি কি বুঝতে পেরেছেন?
আচ্ছা, যে ও তো আমার মতো একটা পুরুষ, ওর সাথে আমার মানে দেখতে চেহারা খুব সুন্দর নাইকের মতন হোক না কেন, ও আমার মতো একটা লোভী একটা পুরুষ। তাই আমারও মনটা ভেঙে গেল, এবং ও আর অন্য অন্য সাথে সম্পর্ক করে, আমাকে আগের মতন ভালোবাসেও না। তাই এরপর যে ওর একটা ছেলে ভালোবাসে, তার নাম ফরিদ, মিষ্টি দোকানে কাজ করে, সে আমার মানিব্যাগ থেকে নাম্বার চুরি করে আমার আব্বুরে ফোন দেয় যে আপনার ছেলে এরকম এরকম এ দেখে থাকে, আপনার ছেলে তো হিজলা বানাই ফেলে গেছে, হিজলা হয়ে যাবো।
আচ্ছা,
তা আমার আব্বু কী করে আমাকে আনতে যায়, তা আমি আব্বুর দেখা আমি পলাই, মানে আমি মনে করি যে আমার তো মারবে, 10,000 টাকা চুরি করে নিয়ে আসছি, আমাকে তো রাখবে না, আমাকে মেরে ফেলাইবে। তাই আমি পলাইয়া আব্বুর এটাও আমার মাথা স্মরণ আছে যে তাকে তো অপমান করবে, হিজড়া মানে হিজড়া তো প্রশাসনের চিহ্ন ক্ষমতাশালী, প্রশাসনের চিহ্ন ক্ষমতাশালী, তাই তার তো আব্বুর কোনো ক্ষতি করবে। তা আব্বুর আমি ফোন দিয়ে বলি কি তুমি যাও বা, আমি ভালো আছি, ভালো মানে যেখানে আছি ভালোই আছি, তুমি যাও বা। তা এরপর যে আমার আব্বুর সাথে ওই হিজড়া গুরুর সাথে বিতর্ক বিতর্ক লাগে তারা ভয়তেই চলে যায়। আমি ধরাও দিন আমাকে নিয়েও যায় না,
আপনার বাবা ভয়ই চলে যায়,
ভয়ই চলে যায়, কিন্তু আমি ধরাও দিন আমাকে নিতেও আসে না, তাই আমার বাবা আসতো আমাকে নিতে।
আচ্ছা
সম্পর্ক নাইও, মানে সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে, তাই আমি জুমার কাছে আমি ওই যে টাকাটা এনে দিচ্ছি ওই টাকাটা আমি চাই, টাকাটা আমাকে দেয় না এখন আমার সাথে তোমার ভালোবাসা নাই, খুব ব্যবহার খারাপ করে।
আপনি তো নারী মনে করে তার কাছে গেছেন, কিন্তু সে আপনাকে কেন গিয়েছে সেটা আপনি জানেন না, কেন নিয়েছে আপনি ওখানে থেকে কি কাজটা করতেন?
মানে মাঝে মধ্যে কাজ করতাম, একসাথে রঙের কাজ করতাম,
কাজ করতেন, কাজ করে নিজে পয়সা করে রোজগার করে খাওয়া দাওয়া করতেন, এটাই ছিল তাহলে
টাকাটা দিলে শুধু আমার বারো টাকাটা দেয়, বারো টাকাটা দেয় করতো আমি ওদের চলে আসি, গাপ তুলি না, আমি গাপ তুলি থেকে প্রস্তুত মুসলমানদের চলে দিই বাবার কাছে, আর বুঝলেই থাকে। তো সে কি করলো, মেয়ে দেখলো, মেয়ে দেখে বিয়ে করাইলো আমাকে।
কত বছর বয়সে বিয়ে করলো?
তখন আমার বয়স বারো হবে,
মাত্র বারো বছর বয়সে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে বিরতি নেব, আপনারা শুনছেন আকাশকে, সিক্রেটস অনুষ্ঠানে আবারও আকাশকে নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আর ইন দ্য মিন টাইম আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে 09611904904 এই নাম্বারে, আরো একবার বলছি 09611904904। সিক্রেটস, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে আসুন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/dfm904।
ভালো ছিল, আমি তখন 3,000 টাকা বেতন চাকরি করি ওখানে যাইয়া, আর সে তখন 27,000 টাকা বেতন পায় মেয়েটা, মেয়েটা ছিল জাল সিলাই, তো আমি ছিলাম হেল্প।
মেয়ে কত টাকা বেতন পেত?
27,000 টাকা। আমি ওই হেল্পার ছিলাম, হেল্পার থেকে অফারটা যখন হতো না তখন আমার বেতন বেশি, তখন আমি জালটা বানাম চুরি করলাম, তা আমি হেল্পার দিতে লাগলাম। তাই সে এমন একটা নারী, মানে পুরুষের আমি এটাই চিন্তা করছি বিষয় বিয়ে কেন বললো, কারণ পুরুষ তার সহ্য হয় না, মানে ওর জিনিসটা সে পছন্দ করে না।
আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি আপনি কি বোঝাতে চাইছেন।
পছন্দ করে না, তখন তার সাথে আমার সাথে সারাসারি হলো, তার কিছুই হলো না।
বিয়ের কতদিন পর এটা?
বিয়ের 1 মাস ভিতরে গেঞ্জাম চলছে, 1 মাস পর সারাসারি।
আচ্ছা,
খুব একটা কষ্ট পাইছি যে জীবনে প্রথম বিয়ে করলাম, এরা আগে আমার আব্বুটা বিয়ে করে, মানে অনেক আগে থেকেই বিয়ে করে, তা ওখান থেকে আমার আব্বু বিয়ে করার পর আমার আম্মু আমার আব্বুর অনেক খারাপ খারাপ কথা বলতো, আব্বু আম্মুরে মারতো, আমাদের মারতো, আব্বু এটাই বেশিরভাগ মারতো যে আমি বিয়ে করছি, আমার খোলা প্রতিবাদ করে, তা ওই দিকটা প্রতিবাদ যদি না করতে সবসময় আতঙ্কের ভিতরে রাখতো, মারতো বেশি আরো আমাদের।
মানে আপনার মা আগের বিয়ে নিয়ে খোটা দিত আপনার বাবাকে,
বাবা খোটা দিত, খারাপ খারাপ কথা বলতো,
এটাই আপনার মনে পড়েছে যে আপনার ক্ষেত্রে একই ঘটনাই ঘটে,
মানে আমি দ্বিতীয় বিয়ে আর করবো না, বিয়ে জীবনে করলে একটাই করবো।
আচ্ছা ওকে, বুঝতে পারি।
এবং কি খারাপ ব্যবহার করতাম আব্বুর সাথে, আব্বু মারতো, আমাদের মারতো, আমার আম্মুকে মারতো।
আচ্ছা,
তাই আমি সবসময় ভাবতাম যে বিয়ে একটা করবো, জীবনে দুটো বিয়ে করবো না, তাহলে আমার সংসারে এরকম হবে না। তাই যখন ফার্স্ট হয়ে গেলাম, আমি চিন্তা করলাম যে প্রথম বিয়েটাই আমার এই অবস্থা, আমার জীবনটা কত কষ্টের আছে। ওখান থেকে দেশে যাই, আবার দেশে যাইয়া আমি কি করি, একটা গরু চুরি করি আমাদের নিজের, মানে আমি ঢাকা আর দেশে ভালো লাগে না। এটা ভেবে আমার একটা গরু বিক্রি করি, বিক্রি করে আমি চলে এসেছি ঢাকাতে।
আচ্ছা,
আমি তখন এটা গ্রামের চাকরি নিই, ওখানে 2 মাস চাকরি করে তারপরে দেশের যার সাথে আমি চলাফেরা করতাম, আমার কাকা ছিল, সে আমাকে টাইমে বললে যে আমি তো ওই জায়গায় খুব কষ্ট আছি, আমাকে নিয়ে, তাই আমি ওই জায়গায় পাশে রেখে তাকে নিয়ে আসি, তাকে নিয়ে এসে একটা রুম নিই, তার সাথে আমি থাকি। তখন আমি সে চাকরি রাজ্যগালি চাকরি কাজ করে, আমি রাজ্যগালি কাজ করি। ওখানে বাড়ি এলাম, এর সাথে আমার সম্পর্ক হয়, মানে আমাদের সবরাত আছে, সবরাতে আমি নার্সার স্তরে ঘুমাইছি, বিকালে বেলা পরদিন উঠছি। তো বাড়ি এলাম, মেয়ে আমাকে বলে যে এই করছে, রুবেল ভাই আপনি কালকে নার্সারে কি খাইছেন? আমি বলি কি খেয়েছি, অনেক কিছু চাল যান নার্সে বলেন। আমি না, আপনি আপনি কি খেয়েছেন? পরে এক পর্যায়ে সে আমাকে বলে আপনাকে চাইছি। আমি কখনো ভাবি না যে সে আর সাথে আমার সাথে সম্পর্ক হবে। সে বাড়ি এলাম, মেয়ে সে আমার সাথে একটু বয়সেও বড় হবে, দেখতে অনেক সুন্দর, খুব ভালো, তাই তার সাথে সম্পর্ক হয়ে যায়। সে যখন বলে আপনাকে চাইছি, আমি বলি তোমাকে চাইছি, কই না মেশি, তার সাথে সম্পর্ক হয়, সম্পর্ক হবে, অনেক কিছু হয়। তাই এরকম দিনগুলো যায়, ওখান থেকে চলে যাই আবার আমি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ যাইয়া একটা নাম্বার, আমাদের 10-15 বন্ধু বান্ধব একটা নাম্বার লই, সবাই আর কি রং নাম্বার, সবাই চেষ্টা করে টিম করার জন্য, কেউ পারতেছে না। তাই আমি একবার যা বলি নাম্বারটা আমাকে দেয়, আমি দেখি কি করা যায়। নাম্বার দেওয়ার পরে আমি মেয়েটার সাথে সম্পর্ক হয়ে যায়, আমার সাথে তার দুটো বাচ্চা থাকে, তাই বাচ্চা থাকে বলতাম, তার সাথে
জানেন কিভাবে
বাচ্চা বলে আমার দুটো বাচ্চা,
মানে প্রথমেই বলে নাকি সম্পর্ক হওয়ার পরে?
প্রথমেই বলে যে আমার দুটো বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চা যখন আছে, বন্ধুত্ব সম্পর্ক, বন্ধু থেকে ভালোবাসা, মানে অনেক কিছু হয়ে যায়। তাই হওয়ার প্রথম এক পর্যায়ে তার স্বামী আর কি, তারা বড় লোকই, তার স্বামী মুদির দোকান দেয়, কিন্তু তার স্বামী কালো, মুদির দোকান দেয় তাকে তেমন একটা ই করে না, সারাদিন বাইরে থাকে। তাই তার সাথে আমার সম্পর্ক হবে, সে আমাকে বলে যে আমরা কি করবো, পলাই যাবো, পলাই যাবো, মানে এক পর্যায়ে সে চাঁদপুর আসে একটা পিকনিকে।
তাই
পিকনিক আসার পর আমাকে বলে যে তুমি আমার সাথে, আমি তো চাঁদপুর যাবো, 5-6 দিন ধরে দেখা হবে না, কথা বলবে না, আমি তো আমি কীভাবে থাকবো, তা তুমি কখন চাঁদপুর যাবা ট্রলারে? কারণ ওই দুপুরবেলা যাবো, তাতে দুপুরবেলা যখন ট্রলারটা আমাকে বলবা, তো সেই ট্রলার থেকে যখন 2টা বাজে ওঠে, তখন আমি নদীর সাত যাইয়া নদীর মাঝখানে আসি, যে নদী থেকে লঞ্চ চলে, বরিশালের লঞ্চগুলো সদরঘাট আসে, ওই নদী মুন্সিগঞ্জ থেকে মাঝখানে চলে আসি তার সাথে দেখা করার জন্য। সে ট্রলারে চাঁদপুর যাবে,
মানে দেখাটা এই প্রথম দেখা?
না, দেখা আরও হয়েছে, আর দেখা হয়েছে, অন্য জায়গায় কথা হয়েছে। তাই
মাঝখানে চলে গেলেন?
হ্যাঁ, মাঝখানে চলে গেছি, মানে
একটু দেখার জন্য,
দেখার জন্য। সে 4-5 দিন থাকবে না এই জায়গায়, সে 4-5 পিকনিকে গেছে।
ওকে,
তাই আমি তাকে
আর দুই বাচ্চার মা,
হ্যাঁ দুই বাচ্চার মা, আর তারে মানে মাঝখানে যাওয়াটা হচ্ছে, তা মানে আবেগটা বাড়ানোর জন্য, তাদের কতটা ভালোবাসে আমি
এটা বোঝানোর জন্য,
বোঝানোর জন্য।
ওকে,
নদীর মাঝখানে চলে যাই, তার সাথে নদীর মাঝখানে আমার দেখা হয়, সেই সলারের মানে চোখে চোখে কথা হয়, কিন্তু সেটা আমাকে বলতে না, তার স্বামীর লগে। তার জন্য মাঝখানে আবার ফিরে আসা দিয়ে, তখন আমি মনে করি আমার জীবনটা মানে এখানেই শেষ, তখন সাঁতরে আসার মতন ক্ষমতা নাই। তারপর আমি কোনোভাবে,
নদী ছিল এটা?
হ্যাঁ,
কোন নদী?
এটা মুন্সিগঞ্জে যে মুক্তারপুরে একটা ব্রিজ আছে,
আচ্ছা,
ওই ব্রিজ, ওই নদীটা
বিশাল নদী,
মোটামুটি অনেক বড়।
আচ্ছা,
তাই সাঁতরে আসি ভালোই, যাতে আমার খুব কষ্ট হয়। তারপরে তার সাথে আমি মেসেজ করতাম, মেসেজে কথা হতো এবং ফোনও কথা হতো, অলরেডি মানে 24 ঘন্টায় কথা বলতাম তার সাথে। এই মেসেজটা কথা আমার খালাতো বোন ছিল, দিতিগণের নাম, আমার বয়সে ছোট, সে আমার বন্ধুর মতো, তার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না বন্ধুর মতন, মানে আমি লেখাপড়া করিনি, মেসেজ পড়তে পারতাম না, লিখতে পারতাম না, আর ওই কিছু খাওয়াইতাম, টেবিলে মেসেজটা লেখাইতাম, পড়াইতাম,
ওই লিখে দিত, ওই পড়ে দিত,
পড়ে দিত।
হ্যাঁ,
তো খালতো ভাই, আমার কথা তো শুনতে হবে, আমি বড়।
আচ্ছা,
আর কোনো জায়গায় অপরাধ নেই। ওর সাথে ওই মেয়েটার সাথে কথা, মেয়েটার নাম থাকে সাথী, সে বলে যে পিকনিক মানে এসে আমরা পলাই যাবো, কোথায় যাবো, আমি নিয়ে বরিশাল চলে যাবো, বরিশাল গেলে আমাকে, আমাদের কেউ খুঁজে পাবে না। তার তার ঘরে স্বর্ণ থাকে, তার বিয়েতে দেয় তার বাপ মায় এবং টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে সব নিয়ে চলে আসবে আমার সাথে।
মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে আগে সংসারটা ছেড়ে দিবে, হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আপনার সঙ্গে সংসার করবে।
হ্যাঁ, ডিভোর্স কখন দিয়ে দিবে সেটা কোনো কথা না,
আমরা সংসার করব, আপনি আপনার সঙ্গে পলাবে,
পলাই যাচ্ছে লিউসে, তারপরে পরটা পরে। থেকে আসে কবে, কালকে আমরা চলে যাবো, রাত্রে কথা হয় কালকে সে আমার কাছে আসবে, কালকে আমরা বরিশাল যাবো। সকালে আমি ফোন দিই, ফোন বন্ধ, ফোন আর খোলা পাই না, এরকম করতে করতে দুপুর চলে গেল। তখন আমি বলি, মানে নিজের মনে মনে বলি যে না, এর সাথে কথা না হয় মানে কথা ফোন যদি না রিসিভ করে না খুলে কথা না নেয় তখন তো সেই পর্যন্ত আমি ভাতও খাবো না পানিও খাবো না কিছু খাবো না এটা মনে মনে আমি বলি। তারপর তিন দিন ধরে আমি না খাই থাকি, তিন দিন পর সে আমি অন্য নাম্বার থেকে একটা ফোন দেয়।
আচ্ছা
তা আমি শুধু সিগিয়ে দেখাই থাকি তিন দিন, তিন দিন অন্য নাম্বার থেকে রোগীর নাম্বার থেকে ফোন দেয় যে দেখো। তখন আমি তাকে বলি আমার নাম আকাশ, সে আমার আকাশ নামে চিনে, আকাশ নামে চিনে তো আকাশ দেখো এই সব কিছু জেনে গেছে, কেমনি জেনে গেছে সে আমার মোবাইল হাতেই মেসেজ পেয়েছে।
আচ্ছা
মানে আমার মেসেজ গুলো সে পাইছে,
ওর হাজবেন্ড,
হ্যাঁ হাজবেন্ড পেয়ে গেছে। এমনি আমার তার বাপের বাড়ির পাশেই ছিল, তাকে আটকে ফেলাইছে মোবাইল টোবাইল নিয়ে সব কিছু নিয়ে। সে একটা বান্ধবী নাম্বার দিয়ে ফোন দেয়, ওদিনকে আমার সাথে কথা হয় আর কোনদিন কথা হয় না,
ওটাই লাস্ট কথা,
ওটাই লাস্ট কথা আমার সাথে, ওটা বলে দেখে দেয়। জানি সে আমার সাথে বেমিনি করছে না সত্যিকার কথাটা বলছে আলু জনকে আমি জানি না, তার সাথে দেখা করতে তার বাড়িতে যাইনি, কারণ একবার যায় তার বাড়িতে গেলে তার কিছু বলবে না আমাকে ফলো করে, ওই বয়সে আমি এরকম দিন যাইনি। তাই না যাওয়া তাই আমি ভাবি যে অনেকটা কষ্ট পাই, আমি চাকরি বাকরি ছেড়ে দিই, খাওয়া দাওয়া ছেড়ে দিই, মানে একটা মাস এরকম চলে যায় মানে খুব কষ্টে হয়ে যায়। একবেলা খালি দুবেলা খাই না, আমাকে আমার বন্ধু বান্ধব বলে কি রে শাকিব খান, আমাকে সবাই মানে শাকিব খান বা অন্য অন্য হিরো হয়ে ডাক দিত, ঠিক আছে মানে আমি চলাফেরা অন্য রকম গেটা ছিল, আমি ইনকাম করতাম এই চলাফেরা গেটা অন্য রকম ছিল, ভালো পোশাক করতাম, ভালো একটা গেঞ্জি পরতাম, ভালোভাবে চলতাম এরকম, যেন আমাকে মেয়েরা সবসময় ফলো করে আমি এটা ভাবতাম। আর মেয়েদের সাথে আমি দুর্ব্যবহার করতাম না, ভালো একটা ব্যবহার করতাম যে মেয়েটা জানে আমাকে ভালো জানে। এরপর আমি কি করি ঘুমিয়ে ঘুমিয়ে একটা নাম্বার ঘুমিয়ে ঘুমিয়ে গিয়ে মানে সুইচ হওয়ার পরে এগারোটার সংখ্যা নিজে নিজে আর কি উঠে উঠে ফোন দিই, ফোন দেওয়ার পরে চিন্তা করি যে ওটা তো রং নাম্বার পিং করছি, একজন নাম্বার দিচ্ছে আমি রং নাম্বার করছি, দেখি নিজের ইচ্ছা একটা রং নাম্বার পিং করতে পারি কি না, রং নাম্বারটা মেয়ের সাথে সম্পর্ক হয়। তা মেয়েটা আমাকে অনেকবার ফোন দেয়, অনেকবার ফোন দেওয়ার পরে পরদিন আমি রিসিভ করি, রিসিভ করার পরে তাকে আমি সত্য কথায় বলি দেখেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম মেয়েটা তো আমি এখন নিঃস্ব হয়ে গেছি, তা আমি উঠে উঠে ফোন দিছি আচ্ছা আপনি কি বিয়ে হয়েছে মুখ সুমুখ এরকম এক পর্যায়ে বলে তাকে আমি প্রস্তাব দিই, প্রেম করার প্রস্তাব দিই যে সে আমাকে ভালোবাসতে পারবে কিনা। সে বলে আমাকে দুদিন সময় দিতে হবে,
ওকে
তা দুদিন সময় নিয়ে দুদিন পর আমাকে বলে হ্যাঁ আমি পারবো,
দেখা নেই জানা নেই শোনা নেই এরকম প্রস্তাব দিয়ে দিলেন।
হ্যাঁ
জি,
আর সে রাজি আমার কথা শুনে আমি সব তাকে খুলে বলি যেটা মেয়েকে ভালোবাসতাম তার জন্য আজকে আমার এই পরিস্থিতি, চাকরি বাকরি ছেড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তা সে রাজি হয়ে যায়, রাজি হওয়ার পর তার সাথে আমার সম্পর্ক হয়, তার সাথে এতটা কথা বলতাম মানে ওই মেয়েটার সাথে যতটা কথা না বলতাম তার সাথে বেশি কথা বলতাম, যেন সে জানি আমার হাত থেকে না না যায়, এই ভয়টা কাজ করতাম যে একটা মেয়ে আমার সাথে সম্পর্ক করে চলে গেছে এ যেন না যায়। তার সাথে সম্পর্ক হয় রোজা দশ রোজা অনেক সম্পর্কটা হয়,
ওকে
তা এরপর তার বাবা মাকে তার বাড়ি,
মেয়েটার নাম কি ছিল,
মেয়েটার নাম ছিল মণি, তাই মেয়েটার ঠিকানা নিয়ে আমার আব্বু আম্মুকে পাঠাই মেয়েটার বাড়িতে ঈদের পর, রোজা ভিতরে যাবে না তারা ঈদের পর যাবে, আমি তখন আমি অপারেটর হই, তখন আমার বেতন থাকে ১০,০০০ টাকা, ১০,০০০ টাকা বেতন থাকে, তখন আমি অপারেটর হই। তাই আমার আব্বু আম্মুকে পাঠাই মেয়েদের বাড়ির ঠিকানা নিয়ে, তা তারা ওই বাড়িতে যায় তাই মেয়েটা দেখায়, দেখার পর মেয়েটাকে আমার পরে বাড়িতে এসে আমি দৃশ্য মানে তারা জিজ্ঞেস করি যে কেমন, তারা বলে মেয়েটা ঠিক আছে দেখেন, আমি মেয়েটাকে দেখিনি কিন্তু মেয়ে আমাকে দেখে নাই, আমার আব্বু আম্মুর পারে তারা বলে যে মেয়ে ঠিক আছে দেখতে সু ভালো সুন্দর মুন্দর কিন্তু আর্থিক অবস্থা ভালো না, তারা খুব গরিব মাটির ওয়াল, তাদের ঘরটা মাটির উপরে শুধু টিন, কিন্তু আমাদের তো ওই অবস্থা না, আমাদের তো মোটামুটি ভালো। তা আমার বাবা বলছে যে আমি কোনোদিন একটা মানুষ নিয়ে আমি ওদের বসতে পারবো না, ওদের কিছু করতে পারবো না, বেয়ে বেয়ে যেতে পারবো না, এদের আমি রাজি না। তাই মেয়েটা আমার এক পর্যায়ে বলে যে ভালো কি তুমি একাই বাসো আমাকে, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, তুমি যদি আমাকে ভালোই বাসো মানে এরা ঈদের পরে বলে ভালোই যদি বাসো তা আমাকে কালকে আসো, কথাটা বলে রাত ৮টা বাজে কালকে আমাকে নিতে আসো আমি তোমার জন্য মানে আমাকে বিয়ে দিয়ে দেবে, মানে একপর আমার বাবা মা ওই মেয়ের বাবা মার সাথে কথা বলে যেন সম্পর্ক না হয় ওইভাবে মানে চাওয়া পাওয়া থাকে তাদের ভিতরে,
ওকে
মানে আমার আব্বু আম্মু বেশি করে চায় যে আমার টাকা দিতে হবে পয়সা দিতে হবে জুতো মুতো মানে সম্পর্ক যেন না হয়, এই জন্য ওগুলো শুনে মেয়ে আমাকে বলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তা আমাকে নিতে আসো, কবে কালকে কোথায় আসবো বরিশাল নতুল্য বাস ওখানে আসো, তা আমি রাত ৮টা বাজে বলো রাত ৮টা বাজে আমি ২০,০০০ টাকা ডেলিভারি ম্যানেজ করি,
ওকে
ম্যানেজ করে তারপর চলে যাই, যাই ৫টা বাজে ৪টা বাজে আমি বরিশাল, আমি মেয়ে ৫টা বাজে আসে, এরপর আমার খালার কাছে আমি বলি যে খালা কি করবো, খালা বলে যদি বাড়িতে নিয়ে যাস তা তো বাবা তোর ফালাইতে পারবো না, মান সম্মানের ভয় তোদের বিয়ে দিতেই হবে বাধ্য হয়ে, তাই এই জিনিসটা শুনে আমি ওকে নিয়ে যাই, তো ৫টা বাজে আমি ৪টা বাজে নামি বরিশাল, ও ৫টা বাজে ওকে বলে আমি নানা বাড়ি নিয়ে যাবো, কিন্তু ওকে বলি না যে আমার বাবা আমাদের বাড়িতে নিয়ে যাবো, আর আমার নানা বাড়িতে কথা বললে নিয়ে যাই। তো দেখে প্রথম দেখাতেই আমি খুব পাগল মানে খুব পছন্দ হয়েছে, ওকে আমি জিজ্ঞেস করি আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে, আমার চেহারা তখন অনেক ভালো থাকে, তাই ওকে পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে ওকে দেখে আমার যে জীবনে যাই করছি একটা মেয়ে আমার বিয়ে হয়েছিল আমার তাই এটা ওটা করেছি, তাই এখন যাকে পাই সেখানে আমি যা সাতজন ঘর করবো, মানে আমার খুব পছন্দ হয়। তাই নিয়ে যাই সকাল দিয়ে উঠি, বিকালে রাত্রে আমাদের আব্বু কাজী অফিসে নিয়ে যায়, কাজী অফিসে কাজী গাড়িতে নিয়ে যায়, কেউ জানি না জানে, এভাবে নিয়ে যাই আমাদের বিয়ে করায় যাই। বিয়ে করার পরে ওকে ধুয়ে তিন দিন থাকে যাবে আমার বাড়িতে, তিন দিন পরে আমি আবার আসি, কারণ আমার চাকরির নামে চলে দেবো। তা আসার পরে ও দুদিন পর আমার ফোন দিয়ে বলে এটা আমি আসছি কার জন্য, আমি কোনো কার জন্য মানে আমার জন্য, তুমি আমাকে রেখে চলে গেছো তা আমি কার নিয়ে থাকবো, কীভাবে থাকবো। তা আমার ফ্যামিলি তো রাজি না বিয়ে করার জন্য, তা আমার ফ্যামিলি কিছু না কথাবার্তা বলতো ওগুলো আর ভালো লাগতো না। তাই এই শুনে ওই কথাটা আমাকে বলতো না তেমন একটা, তাই বলতো যে আমি কি নিয়ে থাকবো, তুমি আমার সাথে চলে গেছো, এই কথা শুনে আমার খুব খারাপ লাগে। তা আমি নগদ কী করি বাসা নিই, বাসা নিয়ে আর নিয়ে আমার ইচ্ছে ছিল যে বাসাটা আমি সুন্দর করে সাজাবো, সাজাইয়ে পরে তারপরে আর আমি দেশ থেকে নিয়ে আসবো। তা এর আগেই সাজানোর হয় না, কিছুটা মাল জিনিস কেনা হয়, কেনা হওয়ার পরে আর আমি পরদিন যাই নিয়ে আসি, নিয়ে এসে আমার বাপের ভাই কী করতে ধান কাটতে কোলায়, আমার বাসার দেখা হয় না বইতে, যে তাই নিয়ে এসে ধুয়ে আবার আনতে গেছি কিনে কিছু বলে বাচ্চা সময় তখন আমাকে মারতে, তখন একটা অন্যান্য করলে আমার আব্বু আমাকে মারতে, আমি কিন্তু একটা করে দুটো বিয়ে করা হয়েছে তখন আমাকে মারতে। তাই আমি কিছু প্রতিবাদ করতাম না, সে তো আব্বু প্রতিবাদ করার সুযোগ থাকলেও মানে ভয় তো করতাম না, সে আমার আব্বু। তাই কী করতাম ওকে নিয়ে আমি চলে আসি, চলে আসার পরে ঢাকাতে আসি, এসে বাসা উঠি, উঠে আমাকে দিনগুলো ভালোই যাচ্ছে, অনেক সুন্দর যাচ্ছে, সুন্দর দিনগুলো যাচ্ছে। প্রথম এক পর্যায়ে মনে করেন আমরা সিনেমা দুজনে সিনেমা দেখি, ঘুরতে যাই বা কিছু খেতে যাই বাইরে, সবসময় মানে খুব আনন্দ, প্রেম করে বিয়ে করছি, ওকে ভালো লাগে আমার, আমাকেও ভালো লাগে, এটা চিন্তা ভাবনা করে। তাই কোনো ঝগড়াঝাটি থাকে না আমাদের ভিতরে, যে ঝগড়া থাকে না, ওই যে খালাতো বোন আমাদের মেসেজ মেসেজ পড়তো, ওর সাথে প্রেম করছি তখনও আমার খালাতো বোন আমাকে সাহায্য করতো, ওর মেসেজ পড়তো বা ওকে মেসেজ করে একটা ওইগুলো লেখতো। তাই একজন মানুষের একটা কথা বলে লাগাই দিয়েছে যে খালাতো বোনের সাথে সম্পর্ক ছিল, ওকে ওই কথা পরে বলে, তো ওটাও বিশ্বাস করে, ওটা নিয়ে একদিন আমার সাথে দ্বন্দ্বও লাগে, ওর সাথে ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার প্রথম ও আমার একটা ফ্রি মানে যে ফ্রিটা বসে ওই ফ্রিটা পাক্কা মারে আমার শরীরে।
আকাশ আমরা এখান থেকে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ। সিক্রেট সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। রাত 12টার সময় আরও একজন গেস্ট আজকে এখানে উপস্থিত হবেন, ভেরি স্পেশাল গেস্ট। হয়তো ইউটিউবে গেলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে কেন স্পেশাল বলছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ। হ্যাঁ, যেখানটায় ছিলাম আকাশ,
আমি ওই বয়সটা সবসময় কাজ করতাম যে ও তো খুব জিদি, ওকে তো কিছু বলা যাবে না, কোনো সময় মারা যাবে না, কিছু বলা যাবে না, তো খারাপ আচরণ করবে, কারণ এটা ভাবতাম আম্মু আমার আব্বুর সাথে খারাপ আচরণ করতো দুইটা বিয়ে করার কারণে। তাই মানুষের লজ্জাম, তাই এই জন্য আর আমি খুশি অন্যায় করলো খারাপ বলতো না, দুটো মোবাইল ছিল, মোবাইল দুটো ভাঙ্গে খেলেছে, ওর একটা আমার একটা, ও দুটো ভাঙ্গে খেলেছিল, তাই মোবাইল ইউজ করি না এভাবে যায় দিনগুলো। তাই আমার বাচ্চা আসে ওর গর্বে তখন।
আচ্ছা,
তাই এর ভিতরে আমার আমি একটা অসুস্থ হয়ে পড়ি, আমার পুরো শরীরের রক্ত নষ্ট হয়ে যায়। অসুস্থতা আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখা কিছুই মানে ডাক্তার বুঝি না, মানে এমনি এমনি ডাক্তার দেখাই কিছু বুঝি না, অনেক টাকা চলে গেছে, যেমন 20,000 টাকা মানে চলে গেছে, কিন্তু ওষুধ খেয়ে কোনো কিছু বুঝতে পারছি না। না বোঝার কারণে এই দেখাই সরকারি হাসপাতালে যাই, সদর হাসপাতালে যাই, সেখানে মনে করেন এই চেক আপ করাই, সেখানে দেখাই আমার রক্ত শরীরের রক্ত নষ্ট হয়ে গেছে।
রক্ত নষ্ট হলো কীভাবে?
রক্ত নষ্ট হয়ে যায় কীভাবে হয় তা আমি জানি না, নষ্ট হয়ে যায়। রক্ত নষ্ট হলে আমার অসুস্থ হয়ে পড়ে, শরীরের ভিতরে সবসময় আগুনের মতন গরম থাকতে, আবার এক এক সময় দেখা যায় বরফের মতন ঠান্ডা হয়ে যেত, কাজ বাজ করতে পারতাম না, শুধু সারাদিন শুয়েই থাকতাম। এক মাস আমি বিছানায় ছিলাম, কেউ বলে না যে আমি বাজবে, এরকম পর্যায়ে ছিলাম। তো ওই পর্যায়ে এর আগে আমার যখন সুখী সংসারটা হয়, যখন আমরা ঘুরতে মুখে যাই, ওই সময় আমার ওইতে একটা কাজ শেখে, কাজ বাজ তো জাল সিলিন্ডার শেখে, জাল শিলে ওখানে শুধু ফ্যাক্টরি, জালের ফ্যাক্টরি মুন্সিগঞ্জ, আর কোনো ফ্যাক্টরি নেই। তো জালে ওই কাজটা শেখে একজনের সাথে, তখন আমি অসুস্থ ঘরে থাকি, ওই কাজ সে যখন চাকরিতে যায় এক মাস চাকরি করে, আমার জন্য এক মাস আমি ঘরে বসে থাকি, এক মাস চাকরি করে। তাই এর ভিতরে আমার একটা কোম্পানি আমাকে কিছু 1-10 টাকা দেয়, সে ডাক্তারখানায় নিয়ে যায়, সে ডাক্তার দেখায়, তো মাত্র 200 টাকা ওষুধে আমি ভালো হয়ে যাই। এখানে আমি 20-25,000 টাকা চলে গেছে আমার ওষুধে ভালো হই না, মাত্র সরকারি হাসপাতালে 200 টাকা দেয় ওষুধ খেয়ে মানে ভালো হয়ে যায়, মানে 200 টাকা ওষুধে ভালো হওয়ার পরে এর মধ্যে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, মানে শুধু আমার ফ্যাক্টরি না সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, মানে সরকারিভাবে এটা অবৈধ জালটা, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আমাদের একটা অভাব দেখা যায়, আমার দুই আমি তো অসুস্থ থেকে উঠছি, আমাদের 2 মাসে ঘর ভাড়া বাইজে যায়, তখন কী করবো? আর আমার শ্বশুরবাড়ি থেকেও আমি সাহায্য পাইতেছি না, এবং আমার ফ্যামিলি থেকেও সাহায্য পাইতেছি না, কোন জায়গায় পাইতেছি না। তখন আমার খালারে বললাম, খালায় বুঝাই বুঝিয়ে আমার আব্বুকে বললো, আব্বু তারপর আমাকে নিতে আসে, নিতে এসে ওখানে 5,000 টাকা মতন দিনা থাকি, ওই 5,000 টাকা দিনা দিয়া মানে অল ভাড়া ভাড়া মিলাইয়া 5,000 টাকা মতন যায়, 2-4 হাজার যে খরচা হয় ওটা মিলাইয়া 5,000 টাকা মতন যায়, সেটা আমাকে নিয়ে যায়। নিয়ে তখন ধান কাটার সময় হয়, ওই টাইমে আমরা দেশে যাই, তো দেশে যাওয়ার পর ধান কাটার সময় তখন ভালোই ছিলাম, ধান মান কাটতাম আব্বুর সাথে, মানে দেখা যাবে মানুষ যে ধান কাটাইছে ও জায়গায় আমি গেছি, মানুষ লয় না, আমি মানুষের কাজটা আমি করতাম ওরকম। যখন ধান কানমান কাটা হয়ে যায়, সব কাজ বাজ হয়ে যায়, তখন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আমার ফ্যামিলি, শুধু আব্বু হয় না, আমার দুটো বোন আছে, বোন বা আমার আম্মু বা আমার দাদা দাদি এখনো বেঁচে আছে, তারাও সবাই একটু খুব খারাপ চোখে দেখে আমারে, খুব ঝগড়া, প্রতিদিন ঝগড়া লেগে থাকে। তো ঝগড়া লেগে এক পর্যায়ে আমার শ্বশুর আসে আমাকে নিতে, তো নিতে আসার পর আমি বলি না, ওখানে আমার ভালো পোশাক থাকে না, মানে ভালো পোশাক থাকে না, ভালো চেহারা থাকে না, এই জন্য আমি শ্বশুরবাড়িতে যাই না, তাই আমার ওয়াইফের শুধু পাড়াই যে তুমি যাও আমি তোমাকে আনতে যাবো। সে যায়, যাওয়ার পর সে কিছুদিন পরে সে ফেলে আসে আবার একা, অনেক দূর আমার বাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি 300-400 টাকা ভাড়া লাগে, মানে বরিশাল থেকে ঢাকা যেতে ঘুম অত দূর আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে। এই আমার ওয়াইফ চলে আসে, চলে আসার পরে এখন ওই প্রতিদিন ঝগড়া লেগে থাকে আমাদের ভিতরে, মানে আমি আর আমার ওয়াইফ আর আমার ফ্যামিলি সবাই এক। এই ঝগড়া লাগার পর কাজ তো শেষ হয়ে গেছে, ধান খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমাকে প্রয়োজন না। তাই আমি তো ছোটোবেলাতেই আমার ফ্যামিলি থেকে ভালোবাসা পাইতাম না, তাই খুব কষ্ট। এবার তো আমার ফ্যাক্টরি কিছু কিছু ফ্যাক্টরি খুলে আমি খবর নিই যে ফ্যাক্টরি কিছু কিছু ফ্যাক্টরি খুলতে আছে, তাই আমি ওখান মনে মনে ত্যাগ করি যে টাকা কি একটা জিনিস, আজকে আমার কাছে টাকা নেই, আমার ফ্যামিলি আমার সাথে এতটা দুর্ব্যবহার করতেছে, আমার একটা মানে সামনে আমার একটা খুশির দিন বাচ্চা হবে, তাই দুর্ব্যবহার করে, এগুলো শুনেও তারা আমাকে মানে ভালো একটা ব্যবহার করে না আমার সাথে। তাই আমার আমরা কী করি শ্বশুরবাড়ি যাই, শ্বশুরবাড়ি যাই এমন পর্যায়ে কী বলবো যে যে পোশাক আশাক পরে আমি কখনো চাকরি করি না সেই পোশাক আশাক পরে যাই, শ্বশুরবাড়ি আমার যেতে হয়।
আচ্ছা,
তা যাওয়ার পরে শ্বশুরবাড়ির মানুষের অনুষ্ঠানে যখন যাই তখন স্বাস্থ্য শাশুড়ি মাসুড়ি তারা বলে আমার ওয়াইফের যে আচ্ছা মনে কিন্তু দেওয়ার নাকি, তারা এই প্রথম দেখে আমি প্রথম আমি শ্বশুরবাড়ি যাই, আমাদের বিয়ের পর কিন্তু 1 বছর মতন হয়ে যায় কিন্তু এই শ্বশুরবাড়ি প্রথম যাই, তাই কিছু নিতে পারি না শ্বশুরবাড়ি, খুব একটা অভাবে আমার সংসার থেকে কিছুই দেয় না, মানে ফ্যামিলি থেকে 10 টাকাও আমাকে দেয় না। তাই আমি যাই, যাওয়ার পরে স্বাস্থ্য শাশুড়ি শ্বশুর বলে যে আচ্ছা মানে একে তো দেবো না তোকে আগায় দিতে আসতে, মানে আমি এই পর্যায়ে যাই, আমি তো ওষুধ গুলো চেহারা নষ্ট হয়ে যায়, তাই এই পর্যায়ে আমি দেশে যাই, দেশে যাই ধান কাটি, তাই সারাদিন কাজ করি, তো চেহারা তো থাকেই না একদম মানে বদলার মতন। তাই কী করি যাওয়ার পরে শ্বশুরবাড়ির মানুষ এরকম বলে, তাই আমার খুব নিজের কাছে খারাপ হয় যে মানুষ আমি যেরকম ছিলাম, মানুষ একটা মেয়ে আমাকে একবার দেখতে একবার তাকাইলো তাকাইতে চেহারা একটু ভালো ছিল আমার, আজকে এই পর্যায়ে আমাকে বলে মানুষে যে তোর দেব নাকি এটা সেটা, এটা সবই টাকার জন্য, মানে টাকাটা চিন্তা না, যদি বেতন পাইতাম, যখন স্যালারি পাইতাম আমি তখন একাইতে পাইতাম, দুই হাতে রইতাম, মানে দুদিন পর টাকাটা আমার কাছে থাকতো না, মানে টাকাটা নষ্ট করতাম, কি খাইতাম মানে ভালো পোশাক কিনতাম, ভালো খাওয়া খেতাম, মাসের বাজারটা একসাথে ঘুরে নিতাম, সারা মাস আমার হাত খালি এভাবে যেত। আমি কি করতাম, ওই জিনিসটা ভাবতাম, ভাবার পরে ফ্যাক্টরি খুলে শুরু এক সপ্তাহ থাকি, এক সপ্তাহ থাকার পরে শ্বশুরবাড়ি থেকে শুধু আমার একটা প্যান একটা সার দেওয়া হয় ওই টাইমে, আর কিছুই দেয় না তারা। তাই আমি চলে আসি মুন্সিগঞ্জ আবার, মুন্সিগঞ্জ আসার পরে চাকরি নিই, তো তখন চাকরি নিয়ে কিছু কিছু ফ্যাক্টরি, ওখান থেকে হাজার হাজার ফ্যাক্টরি, শুধু ওই একই ফ্যাক্টরি, কোনো গার্মেন্টস নেই, শুধু জালের ফ্যাক্টরি, কারণ হাজার হাজার লোক তো বেকার, দেশের বাড়িতে গেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, যে যা পারে, সব ফ্যাক্টরি বন্ধ, কী করবে, তারা না খেয়ে না খাই আছে। তাই ফ্যাক্টরি খোলার পরে যে জায়গায় 15,000 টাকা বেতন বা 10,000 টাকা বেতন, সেই জায়গায় বেতন ধরে 7,000 টাকা মাত্র, 7,000 টাকা কাজ করলে করবা না করলে না, তখন লোকের অভাব নাই, শুধু ফ্যাক্টরি খুললে দুইটা ফ্যাক্টরি খুলতে আছে এরকম, এক পর্যায়ে আমি বেতন পাই 20,000-25,000 টাকা বেতন পাই, তখন তখন সব ফ্যাক্টরি খুলে লাগছে, আগে তো লোকের লোক বসা ছিল, এখন লোকের টান, মানে লোকের হাহাকার লেগে গেছে। তাই আমি দুইটা মেশিন চালাইতাম, তিনটা মেশিন চালাইতাম এক সময়, তাই আমার বেতনটা বাড়ে আস্তে আস্তে, আমার মালিকও খুব ভালো জানে, আমার কাকাও খুব ভালো জানে, ম্যানেজার আমার কাকা সেও ভালো জানে, যখন টাকা চাই তখন টাকা পাই, তেম কত করতে আমি মানে প্রায় 2,00,000 টাকা 2,50,000 টাকা মালিক হয়ে যাই।
আচ্ছা,
তা এর ভিতরে আমার বাচ্চাটা হয়, বাচ্চাটা হয় সিজারে, ওই টাইমে যাদের সাথে আমি চাকরি করি, যে বন্ধুবান্ধব আমার, ইয়ে বাখাইতো আমি দেখতাম।
আচ্ছা,
ইয়ে খাওয়ার পরে আমাকে বলতো যে বন্ধু আয় খা, তা আমি শুধু দেখতাম, চোখ দিয়ে খাইতাম না। এর আগে যারা যারা ইয়ে খাইতো আমি সবার সঙ্গে ঘৃণা করতাম, আর আমার ফ্যামিলি কখনো, আমার ফ্যামিলির ভিতরে কখনো নেশা করাটা পছন্দ করে না, আমার আব্বু কখনো নেশা করে না, তো এটা ভেবে আমি এখন দিন নেশা করবো না এটা ভাবতাম সবসময়। তাই ওই বন্ধু আমাকে বলতো আয়, তা আমি দেখতাম, দেখার পরে একদিন দুই দিন তিন দিন আমাকে বলতো, পরে জোর করে আমাকে বসাইতো আড্ডায়।
আচ্ছা,
বসাইতো রাত্রে নেশা করতো, রাত্রে কেউ থাকতো না, শুধু আমরাই থাকতাম, ম্যানেজার থাকতো না, মালিক থাকতো না, কেউ থাকতো না, শুধু আমরা থাকতাম, তারা রাত্রে নেশা করতো, একদিন যদি একটা দিতাম ভাগে ভাগে দেখতাম বা অফিসে অফিসে দেখতাম, তাই খুব ভালো লাগতো খাওয়াটা দেখা, তারা আমার বল খাইতে খুব জোর করতো, জোর করার পরে আমি এক পর্যায়ে ওই এক টান দিতাম, একটা ইয়েবা থেকে টান আসে, টান দেওয়া যায় 5-6 টান দেওয়া যায় একটা ইয়েবা থেকে, তাই আমি একটা টান দিতাম, একটা টান দিয়ে এসে আবার মেশিন খেলাইতাম। তাই এরকম খাইতে খাইতে একটা ফিলিংস কি জিনিসটা আস্তে আস্তে অনুভব করতো আমার মনের ভিতরে কাজ করতো, ভালো লাগা জিনিসটা, ইয়েবার খাইলে কি কেমনটা ভালো লাগে ওই জিনিসটা আমার ভিতরে কাজ করতো। তো যখন পুরো নেশাটা হয়ে যায় আমার, তখন ওরা সেই 200 দেয় আমি দিই 1,000, আর 500 দেয় আমি দিই 2,000 ইয়েবার জিনিসটায়।
ওকে,
তাই এর ভিতরে আমি ওই বাচ্চার অনুষ্ঠান করবে এই 30,000 টাকা মার্কস করে বাদ বাকি টাকা আমি নিয়ে দেশে যাই, দেশে যাই পর তো কি বলবো গুরু, আমি যখন প্রথম যাই শ্বশুরবাড়ি তখন আমার পাশে কেউ আসে না, কেউ আমার সাথে মেশে না, চারটো শালি কন, চারটো শালা কন, শ্বশুর শাশুড়ি কেউ মেশে না, কারণ আমি যে পোশাক পরে যাই সেই পোশাক পরে আমি কখনো ডিউটি করি নাই, এরকম পোশাক পরে যাই, আর এখন যেভাবে যাই আমি, আমার সাথে ইন্ডোরসিট থাকে 16,000 টাকা দামের, এই ভালো পোশাক থাকে, এখন যার পরে চারটো শালি কন, শালা কন, শাশুড়ি কন সবাই আমার সাথে মিশে পারে না, আমার কোলে উঠে বসতে আমার শালিরা, এরকম এক পর্যায়ে আসে, আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে নিজের কাছে। তা এইটা ওখান থেকে দেশে মানে বসে থেকে আমি আবার চলে আসি, আমি যে জায়গায় চাকরি করি সে জায়গায়, তা ওখান থেকে আসে আমি কী করলাম, বাবা বিচার কী আসছে সে জিনিসটা আমি দেখবো, মানে এখন বাবা দুই হাত দিয়ে খাইতেছে, প্রথম তো আমি মানুষের হাত দিয়ে খাইতাম, নিজে খাইতে পারতাম না, মানুষ আমাকে খাওয়াই দিত, শিখাইতো, তাদের এখন আমি নিজের হাতে শিখবো কীভাবে খাওয়া। তাই আমি বন্ধু বান্ধব খবর দিতাম, এই আয় বাট আমার টাকা নেই, টাকা তোর কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে, আয় এই যে 2,000 টাকা নেই, বা এক রাইতে দেখা যায় 10,000 টাকা নিয়ে বসতাম, বাবা বাবা ডিলের আমার পাশে বয়ে রাখতাম, যে আমি যতক্ষণ বাবা খাবো অতক্ষণ আমাকে বাবা দিবা টাকা, সকাল নিয়ে যাবা, এই যে আমার টাকা, তুমি খালি হিসেব রাখো আমি কয়টা বাবা খাই, তা 5-6 নিয়ে বসতাম বাবা খাইতাম, তাই করতে 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 এক পর্যায়ে সব টাকা নষ্ট হয়ে গেল গুরু, এক মাসে আমি সব প্রায় 1,50,000 টাকা খাইলি। পরে আমার স্ত্রী বললো যে আমি ই করবো, তুমি আমাকে খাওয়ান খোরাক দাও না, তেমন আমি এখন 10 টাকা পাড়াই না, এখন আমার ইয়ে কথা এমন একটা জিনিস আমার রক্তের সাথে মিশে গেছে, মানে না খেলে ভালো লাগে না, সকাল বিকেল আমার প্রতিদিন খাইতেই হবে, এরকম পর্যায়ে চলে গেছি, আমি খাইতে আসি, ভালোই দিনকাল যাইতেছি, কিন্তু আমি যে ইয়াবাটা খাই তা আমার ওয়াইফও জানে না এবং বাইরের কোনো লোকও জানে না, শুধু বন্ধু বান্ধবকে জানে, কারণ আমার চলাফেরা গেট আপ অন্যরকম ছিল, আমার কখনো ইয়াবার হচ্ছে পুলিশের সামনে থেকে নিয়ে আসতাম, পুলিশও আমাকে বুঝতে পারতো না। তো এক পর্যায়ে আমার ওয়াইফ জানে আমার বাসার একটা পুরুষে মানে পাশে পাশে একটা রুমে একটা পুরুষ বলিয়া দেয় যে তোমার স্বামীকে নেশা করে, কি নেশা করে, ইয়েবা নেশা করে, তখন আমার বাচ্চার বয়স প্রায় 6 মাস হয়ে যায়, ওয়াইফ বুঝতে পারার পর আমার সাথে খুবই ঝগড়া হয়, ওয়াইফের সাথে প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে আমার সাথে, সে ঝগড়াটা এমনভাবে লাগে আমি কাউকে বুঝতে দিই না। আমার ওয়াইফ মানুষকে জানানোর জন্য চেষ্টা করে, আমি তার হাত ধরি, ওকে এক কথা তার পাও ধরি যে দেখো তুমি এগুলো মানুষের জানাই না। এদিকে আমি কিন্তু ওই যে আমার 2-2 লাখ টাকার মালিক ছিলাম, আমি টাকাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এখন আমি আর ঋণী। কারণ আর আমি টাকা যার কাছে চাইছি তার কাছে পাইতেছি, কারণ আমার টাকাটা তো মানুষের কাছে ছিল, তার কাছে 50,000 টাকা আমার থাকতো। তো এখন যদি আমি 5,000 টাকা চাই তো অবশ্যই আমাকে দিতে পারতো, তো সে আমাকে দিত। এখন আমি হিসেব করে দেখি ঋণ মানে প্রায় 1 লাখ টাকা আমার ঋণ হয়ে গেছে, আর টাকাটাও খেয়ে ফেলেছি। আমার স্ত্রী জানতে আসছে যে আমি নেশা করি।
আপনি লাস্ট কবে ছাড়ছেন?
এবার লাস্ট আসছে আজকে 6 মাস।
6 মাস?
হ্যাঁ।
কত টাকা লাগতো আপনার ইয়াবার পেছনে?
ইয়াবার হিসেবে আমার লাগতো আমি 10,000 টাকা এক রাতে ইয়াবা খেয়েছি।
কি পেলেন এই যে আপনি ইয়াবা, বা আপনি যে কেন আজকে এই জায়গাটায় আসছেন, বা কেন যে আজকে ইয়াবা বা এই যে নারী আসক্তি যেটা বললেন আপনি, সেটার পেছনে তো আপনার শৈশব অনেকখানি দায়ী, ভুল পথে যাওয়াটা অনেকখানি দায়ী, এটা তো বুঝতে পাচ্ছি। না চাইলেই মানে অধিক শাসন আপনাকে বাধ্য করেছে ওই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরিণতিটা কি হলো আসলে, মানে যে আপনি ইয়াবা বা নারী আসক্তি বা যাই বলি না কেন?
সেটা বলতেই আমি আসছি যে আমি একটু শ্রোতা বন্ধুদের সাথে মানে বলতে চাই, বন্ধুরা যে আমার মতন যে আমার মতো আকাশ কিন্তু হাজার হাজার আছে, এরকম রং নাম্বার ক্লিম করে মেয়েদের সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে বা ইয়ে বা খাইতেছে। কিন্তু আমি তাদের বলতে চাই এটা মানে কষ্ট, যখন একটা মেয়ের সাথে সম্পর্ক তখনই ভালো লাগে, যখন সম্পর্ক শেষ হয়ে যায় তখন মানে যন্ত্রণা, জীবন মানে যন্ত্রণা, এটাই মানে যন্ত্রণা। এই সুখ কখনো মানে সুখ দেয় না, এটাই খুব কষ্ট। এই ভুলটা আমার মতন কেউ করো না, আমি এটাই বলছি, এটা মানে খুবই কষ্ট। আর এবার জিনিসটা এমন একটা জিনিস, নেশা হয়ে যায়, যখন নেশা হয়ে যায় রক্তের সাথে মিশে যায়, তখন মানে তার লাইফটা শুধু শেষ হয় না, তার ফ্যামিলি লাইফ এবং বাংলাদেশটা নিয়ে টান দেয়। কারণ আমি দেখতেছি যে যেটাকে আমি এবারটা নিতাম তা 80% মানুষ ইয়েবা খেত, মানে এক ফ্যামিলিটা পাঁচ ভাই পাঁচ ভাই ইয়েবা খেত। এবং আমি ভালো ভালো মানে আমার কোম্পানির সাথেও মানে মালিকের সাথেও আমি ইয়েবা খাইছি, যে দেখা যায় কোটি কোটি টাকার মালিক তার সাথেও আমি ইয়েবাটা খাইছি, সেও আমাকে তার সাথে বসাই দেখা হয়েছে, সেও খাইছে। তাই আমি দেখতেছি ইয়েবা খাইয়া মানুষ ধ্বংস হয়ে গেছে, মানে অনেকগুলো আমার চোখের সামনে মানুষ ধ্বংস হয়ে গেছে এবং আমি ধ্বংস করতে গেছিলাম। কিন্তু আমি একটা জিনিস ভাবতাম যে আমি এবার খাইয়া আমার জীবনটা লাইফটা শেষ করে দিতেছি, কিন্তু শুধু আমার লাইফটা শেষ করতেছি না, আমার ছেলের লাইফ বা আমার স্ত্রীর লাইফও শেষ করতেছি।
আলহামদুলিল্লাহ যে আপনার মধ্যে বোধোদয়টা হয়েছে,
তাই এই জন্য আমি ওই এবার থেকে ফিরে আসছি। আর নারীর নেশাটা আমার কাছে ছিল, এবার নেশাটা গেল নারীর নেশাটা ছিল। তাই এই যে বৈশাখ মাসের 1 সপ্তাহ আগে আমার ওয়াইফ আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আচ্ছা তোমাকে ছাড়া তো আমি কষ্টে আছি, কষ্টে থাকতে আছি, আমারও ভালো লাগে না, তুমি দূরে থাকো আমি দূরে থাকি, তাই আমরা কি এক হতে পারি না? মানে 6 মাস কিন্তু আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ থাকে না, মানে সে বাড়ি থেকে রাগ করে চলে আসে, আর সে নিজেই ইচ্ছে করে যোগাযোগ রাখে না, সে যখন যোগাযোগ রাখে না আমি চিন্তা করি ওর বিয়ে কি করবো, যখন যোগাযোগ রাখে না তখন ভালোবেসে রং নাম্বার ফোন করে বিয়ে করছিলাম, ভালোবেসে তো যখন যোগাযোগ রাখে না তা আমি দ্বিতীয় বিয়ে করবো, এটা ভেবে 6 মাসে আমি আরও 5-6টা মেয়ের সাথে সম্পর্ক করি রং নাম্বারে। তো এমনিতে সব কিছু ভেবে দেখলাম যে এগুলো কিছু না, সবই যত মেয়েদের সাথে সম্পর্ক করলাম, অনেকটা মেয়ের সাথে সম্পর্ক করছি বা ইয়ে বা নিছি, মানে সবই অপবাদ আর কি।
থ্যাংক ইউ সো মাচ। আপনার যেহেতু নিজের রিয়েলাইজেশন হয়েছে সুতরাং এখানে আমার কিছুই বলার নেই। প্রিয় শ্রোতা, রাত 12টার সময় আরও একজন গেস্ট ওয়েলকাম হবে স্টেজে, আশা করছি আমার সাথেই থাকবেন। ছোট্ট একটা ব্রেক। Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি।
আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
সময় রাত 12:00, প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমি আর জি কি বি আপনার সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190904। আমি আবারও বলছি 0961190904। আমাদের সেকেন্ড গেস্ট যিনি, তার সঙ্গে একটু পরিচিত হব।
হ্যাঁ, আপনার নাম?
আমার নাম সাইফুল।
সাইফুল, বয়স কত?
বয়স 25।
25 বছর বয়স, ঠিক আছে। তো জন্মেছেন কোথায়, মানে কোন জেলাতে?
ব্রাহ্মণবাড়িয়া জেলা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা, ঠিক আছে।
আমি লেখাপড়া করি না, আমার বাবা ব্যবসা করতো, আমি আমার বাবার পিছনে দৌড়তাম।
জি, কয় ভাই বোন ছিলেন আপনার?
আমরা 6 ভাই 4 বোন।
আপনার পজিশন?
আমি ভাইয়ের মেয়ে, আমি সবাই বড়, আর বোন হলো সবাই বড় দুইজন।
আচ্ছা,
তারপর মনে করেন আব্বার লগে নৌকাতে যাইতাম, নৌকা টোকা চালাইতাম, পানি টানি হেসতাম। তারপর হঠাৎ আমার বাবা একদিন 2005 সালে মারা গেল, কিন্তু বাবা আমার অনেক আদর করতো। তো হঠাৎ মারা গেছে, তারপর আমরা 3 ভাই ইডের খোলা যেতাম। ইডের খোলায় গেলে 20-25 হাজার টাকা পাইতাম ওই সময়, তিনজনে মিলে।
আচ্ছা, বছরে
6 মাস আর কি, বছরে। এরপরে আমি অন্য কোনো কাজ করতাম না। তখন আমার বয়স 14 সালে, 2007-এ আমি হঠাৎ আমি ওই বামনবাড়িয়া চলে যাই। বামনবাড়িয়া চলে যাওয়ার পরে ওইখানে আমার হুফুত আছে বামনবাড়িয়া। তখন গিয়ে আমার হুপুরে বললাম, আমি বললাম আমি মুখেরে বিয়া করবো, তোমরা ব্যবস্থা করো।
কার বিয়ে করবেন?
ওই যে আমার মামা। তো বোন
বয়স কত? তখন
আমার বয়স 10-11 হবে।
10-11 হবে। ওর সঙ্গে কি সম্পর্ক ছিল ওই সময়টাতে?
ওই সময় সম্পর্ক না, শুধু মানে ও একটু মানে লম্বা হয়ে, মানে
বুঝে শুনে বলেছিলাম
না? হ্যাঁ, বুঝে শুনে আমি বলেছিলাম, মানে বিয়া হইলে ওর বাড়িতে ও থাকবে, আমার বাড়িতে আমি থাকবো, ওইটা আমি বলছিলাম আর কি। আমার হুক হয়ে বললো, তো তোর অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, তুই কাম কাজ করস না, তোর মা কান্দাকাটি করে, কি করবি? আমি বলছি ওরে বিয়া করাইলে এরপরে আমি কাম কাজ করবো, এর আগে আমি 1 টাকাও ঘরে দিবো না, ভাতও খামো না, আমার চলো আমি করি। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, গিয়া দেখি কি বলে। তোর তখন বাড়িতে গেল, গিয়া পরের দিনকে আবার গেছে আমাকে বাসায়, গিয়া বলতেছে সাইফুল ওরা বাড়িতে গেছিলাম, তোমার মামানি বলছে 2 মাস পরে একটা ব্যবস্থা নেবে। আমি বলছি ব্যবস্থা নিলে হবে না, আমি যেটা বলছি এটাই হবে, আমি ওর বিয়া করবো। তখন বিয়া করলে তোর নিজের পেটে পালতে পারিস, তখন তুই বউ পালবি কেমন? আমি বলছি ওর বাড়িতে ওর থাকবে, আমার বাড়িতে আমি থাকবো, সমস্যা নেই। তারপরে মনে করেন আমার বলার পরে আমি বাড়িতে আসা করি, বাড়িতে আসার পরে আমার এক বোন নারায়ণগঞ্জ, বুঝলি আমার বাড়ি, বাড়িতে আসার পরে মা বলতেছে দেখো তুমি যদি বৈশা বৈশা খাও তাহলে আমরা ওর পাশে মরবো, তুমি কাজকাম করো। আমি বলছি আমি কাজকাম করবো না, আমি ওর আগে বিয়া করাও, তারপর আমি কাজে যাবো। তখন ফোন দিলাম আমি দোকানে গিয়া, করে তোর আশা আছে, তোর আবার কাছে যাই গেল নারায়ণগঞ্জ। ওরা চাল করছে আমি বুঝি নাই। তারপর আমি ওইখানে 1-1.5 মাস আমি বৈশা খাইতেছি। হঠাৎ আমি বললাম আপা এমন এমন, মামানি তো বললো 1-2 মাস পরে ব্যবস্থা করবো আমাদের বিয়ার ব্যাপার নিয়ে। পাইছি আমি জিগাইলি ফোন দিয়া, তো আবার মামানি আবার ডাকা থাকে আমার মামার কাছ থেকে, তাই 14-15 বছর আগে আয়সা বসছে, যায় না। তখন ডাকা থাকে আমার মামানি, ফোন দিয়া কি না কি কইছে আমি তো জানি না, আমারে বোঝায় আর কি ওরা। তখন আমার বোনে বলতেছে তুমি এক কাজ করো, তুমি কাজে লাগো, রাগবে ওরা তো ডাকাই থাকে ওর মা, ওর মা রে আর ওরে নিয়ে এখানে আসা তোমার হাতি দিয়ে বিয়া পড়াই দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখনকে আমার গার্মেন্টসে লাগাই দিল, 1-1.5 মাস হইব আমি গার্মেন্টসে কাজ করতেছি। তো হঠাৎ আবার আমার ওই যে ফ্রেন্ডের পাড়াইছিলাম, গিয়া দেখে ওর বিয়া দিয়ে গেছে। তখন আমার ফোন দিল, তখন আমি কান্দাকাটি করতেছি, কান্দাকাটি করার পরে আবার টিভি ঘরের শোকেস টিভি যা আছে সব ভেঙে গেছে। আমার বুঝাইলো দেখ ওরে বিয়া দিয়ে দিচ্ছে, আরও তো ওর 2টা বোন আছে ছোটো। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে, দিয়ে চিন্তা ভাবনা করে। তারপরে আমি 1-1.5 মাস পরে আমি বাড়িতে আসবো ঈদের পরে। তখন আমার বোনেরে বললাম আপা আমার একটা মোবাইল কিনা দো। ওইখানকার আমার 7,300 টাকা দিয়া একটা সেট কিনা দিছিল। তারপর আমি বাড়িতে আসছি, আসার পরে অনেক মানুষ অনেক কথা কয়, যে তোর এমুকের বিয়া দিয়ে দিছে, এই সে অনেক কথা। তখন আমি পাগলামি করি, মানুষের গালাগালি করি, প্রধানমন্ত্রীর মাইল দূর করি। তখন চিন্তা আমরা করলাম বাবার একটা নাম ছিল, তখন যদি আমি ওইটার মধ্যে আমি আবার জড়ায় যাই তাহলে সমস্যা। তখন আমার ছোট 2 ভাই ঈদের খোলা যায়, আমি আর যাই না। তখন আমি মারে বললাম মা আমারে 15,000 টাকা দেবো, আমি একটা দোকান দিব।
আচ্ছা,
ওই যে টং দোকান তো চিনেন?
জি।
চার দোকান আর কি। তখন আমি বললাম 15,000 টাকা দো, আমি একটা দোকান দিব, বলতেছে না। অনেক রিকোয়েস্ট করে 15,000 টাকা লইছে। লওয়ার পরে আমি দোকানটা যেভাবে হোক বানাইছি, বানানোর পরে এখন মাল উঠাবো কি দিয়া। তখন আমার মারে আবার বললাম, মা আমার 10,000 টাকা দো, দিলে আমি দোকানে মাল উঠায়া আমি তোমার টাকাটা দিয়ে দিব। এবার 10,000 টাকা দিচ্ছে, আমি ভবন বাড়ি থেকে মাল চালাই না। 5-6 মাস আমি দোকানদারি করছি। করার পর আমার এক চাচাতো গঞ্জাম আছে, আমার আমি বললাম একদিন, বলে আমার দোকানে তুমি আসো। আসছে, আসার পরে আমি বললাম এমন এমন, আমার মামানির কাছে ফোন দিয়ে বলবা যে আমার বড় গঞ্জামাই আমি অন্ত অত পাগল হয়ে গেছে এই দিয়া করার জন্যে। মানে আপনি কি বলেন,
আপনি পাগল হলেন কেন? ভালো
ভালো আর কি, দেখতে অনেক
ভালো ছিল আপনার মধ্যে ছোটবেলা থেকে।
আমি বিয়ে করবো ওদেরকে, তখন
আপন মামাতো বোন,
আপন মামাতো বোন, বড় মামা। তখন আমার ফোনে কথা বললো, বলার পরে বলতেছে আচ্ছা দুদিন পরে তোমরা আসো আমার বাড়িতে। তারপর আমার বোন ওই যে নারায়ণগঞ্জে যে থাকে, ওর আমি ফোন দিলাম, আপা তুমি বাড়িতে আসো, দুলাঘাটে নিয়ে আসো। বলতেছে কি জানো, আমি তো এমন এমন ওদের বাড়িতে যাবো। বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন পরের দিন ফোন দেওয়ার পরে আসছে, আসার পরে আমার দুলাভাই কথা বললো ওদের লোকে, মনে মন অত পাগল হয়ে গেছে ওরে বিয়া করার জন্য। তখন আপনারা কি বলেন? তখন এই কথা বলার পরে বলতেছে ওর মা তো বাড়িতে নাই, আচ্ছা আসুক, আসার পরে আমরা তোমার জানা মনে আমার বোনের এই কথা বলে দিচ্ছে। তখন দেখি আমরা আইসা বসছি, আসার কিছুদিন পরে আবার ফোন দিচ্ছে আমার বোনে, মানে এমন এমন। তখন বলতেছে আচ্ছা নেও, আমি দেখায় আইসা পড়ছি, আমি 15-20 দিন পরে আইসা তোমরা জানাবো। তখন 15-20 দিনের ভিতর যে আমি শুনতেছি হঠাৎ ওরা বিয়া দিয়ে দিল, বিয়া দিয়ে দিব। তখন আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম, ওর বড় বোনের লোকও তোমার সম্পর্ক ছিল, আমি কোনো কিছু করতে পারি না, ওরা বিয়া দিয়ে দিছে, আর ওরাও পাইতাম না। আচ্ছা আমি দেখি তখন পানি ছিল, তখন আমার এক 22 তারিখ নিয়ে নৌকা লিখছি, ওরা বলছে এমন এমন ওদের বাড়িতে যাবো। তো গিয়া ওরা আমি বললাম দেখো এমন এমন তোমার আমি বিয়ে করবো। তখন বলতেছে আর এটা তো হয় না। আমি বলতেছি যদি এটা না হয় তাহলে কালকে আমি আসবো, বিষ নিয়ে আসবো, তোমার সামনে বিষ খায় তুমি চিন্তা ভাবনা করে দেখো আজকে কি হয়। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি তোমার ফোন দিয়ে জানাবো। ওই দিনকার বিকালে আমারে আমি আসার পরে আমারে ফোন দিছে, ফোন দিয়ে অনেক কথাবার্তা কইলো। পাওয়ার পরে আমি বলছি ওইটা কোনো সমস্যা না, তুমি আসো, তারপর দেখো কি হয়। আমার দোকান আছে ওই ফাঁকে দিয়ে আমি ওই দোকান বিক্রি করে আমি 50,000 টাকা মনে করি অগ্রিম দিয়ে আমি একটা বীজ নিছি, ওই মুদিমালে ব্যবসা করবো, আবার ওইটাও চালু করে দিচ্ছি। তখন ও বলো আচ্ছা ঠিক আছে তুমি 7টার দিকে তুমি গাড়ি নিয়ে আমাদের বাড়ির ইমুক জায়গায় তুমি থাইকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি 6টার দিকে গেছি গা, ওই সময় আমার চেনে না ওই দিকে। তখন আমি গিয়া দাঁড়াই লিছি, তখন আমি তার মোবাইলে ফোন দিব, মানে আমার মামানির মোবাইলে ফোন দিছে, আমার মার মোবাইলে ফোন দিয়ে আমি বলতেছি পরিচয় দিছে ওর সৎ ভাই, মানে শাহিন ওর সৎ ভাই পরিচয় দিয়ে আমি বলতেছি এমন এমন আমার বুবু তো মারা গেছে, মানে আমার নানি বলছি আমার নানি মারা গেছে, বুবু মারা গেছে, ওর সৎ ভাই পরিচয় দিয়ে আর কি। তখন বলতেছে এই মুখে মারা, আমার শাশুড়ি মারা গেল, আমার মানে আমার মামানি বলতেছে আর কি, বলে আমার শাশুড়ি মারা গেছে। বলতে হ সবাই মানে যার জন্য বাসায় ঘুমাই গেছে গেছে 7টার ভিতরে। তখন ও কাপড় চাপড় নিয়ে যে জায়গায় বলছে আমি ওই জায়গায় গিয়ে দাঁড়ায় নিছি, ও গেছে। তখনকার বুধবার ছিল রাত্রে, বুধবার দিন গিয়ে রাত্র। তখন আমি ওরে নিয়ে আমার ওই যে ফুফুর বাড়িতে গেছি বামুনবাড়িয়া, যাওয়ার পরে বিশুদ্ধবারে আমি কোর্ট ম্যারেজ করছি, কুড়ে গেছি, কুড়ে গিয়া
আচ্ছা
আমি কোর্ট ম্যারেজ।
মেয়েটার বয়স কত তখন?
তখন 12।
স্বর্ণর বয়স তখন 12?
12। শুক্রবারে দিনও থাকছি, বৃহস্পতিবার রাত্রও থাকছি, থাইকা আমি আবার সকালে আইসা পড়ি। কোর্ট মিনিট শেষ করে আমি আমার হুফুর বাসা চলে আসি। আসার পরে ওই দিনকার রাত্রে ওইখানে থাকি।
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে মেয়েটার সঙ্গে আপনার কোনোদিন কথা হয়নি, কথা হয়েছে হয়তো মামাতো বোন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনোদিন কথা হয়নি। তাকে আপনি জোর করে তুলে নিয়ে গিয়ে এক অর্থে বলা যেতে পারে বা যে কোনো ভাবে হোক মেন্টালি কনভিন্স করে আপনি তাকে বিয়ে করে ফেলেন? কত সালে এটা আনুমানিক?
2010 অক্টোবর মাসের 6 তারিখে বিয়ে।
আপনার তখন বয়স কত?
17 বছর।
মানে আপনিও অপ্রাপ্ত বয়স্ক এবং সে তো আরো অপ্রাপ্ত বয়স্ক। আচ্ছা ঠিক আছে। তারপর?
তারপর ওই রাত্রে এখানে থাকি, থাকার পর শুক্রবারে বিকালে বাড়িতে নিয়ে আসি। আসার পরে তখন আমি দোকান আছে, দোকানদারি করি, তো আমার মা আমার বোনেতে কোনো কিছু বলে নাই।
জি,
তো ওরা তো আগে থেকে দেখছে আমি ওর জন্য পাগল, ওর জন্য পাগল ছিলাম, তারপরে ওর জন্য পাগল যা করে মেনে নিছে। তারপরে ওগুলোকে মনে করেন থাকতে শীতটায় 3-4 মাস হয়ে গেছে। ওই ফাঁকি দিয়ে আমার বোন নারায়ণগঞ্জ আছে, একদম বড় বোন, কারণ আমার জমজ যে ভাগ্নে হয়েছে,
আচ্ছা,
ওইখানে কেউ নাই। আমার ছোট এক ভাই সবার ছোট আর এক বোন সবার ছোট, ওদেরকে নিয়ে আমার মা চলে আসে নারায়ণগঞ্জে। আসার পরে আমার ভাই আছে, সবাই চলে গেছে ঈদের খোলা দেওয়ার পরে। তখন আমি আমার ওয়াইফ দুজন তখন দোকানদারি করি আর দুজন খাইতেছি চলতেছি। কিন্তু যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ওইটা হইতো না। ও আমার টাইম দিত 1 সপ্তাহ 15 দিন 10 দিন পর পর। তারপরে আমি কোনো কিছু বলতাম না, বোঝাইতাম শুধু। ওর নানির আমি বললাম এমন এমন নানি গলা করে বলতেছে তুমি আসো আবার। তখন গেছি, যাওয়ার পরে বলতেছে দেখো এমন আমার বয়স অল্প, ওইটা বুঝতে পারে না, এখনো বুঝে না। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার দুই মামা শ্বশুর উমান আছে, তুমি বাইরে চলে যাও। তারপর আস্তে আস্তে বয়স হইলে ঠিক হয়ে যাবো। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার তো টাকা পয়সা নাই যে আমি কিভাবে যাবো। আমার নানি বলতেছে 3 লাখ টাকা দা নেয় তোমার মামা, তোমায় 2.5 লাখ টাকা দিলে আমি চলবো। তখন আমি চিন্তা ভাবনা করলাম দেশে থাকবে সমস্যা, আমার এমনি সমস্যা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বিদেশ চলে যাবো। পাসপোর্ট করে আমি ওরে নিয়ে ওর বাড়িতে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। আসার পরে ওর কোনো কিছু বলে না। তখন 6 মাস 7 মাস হয়ে গেছে, পাসপোর্ট হঠাৎ করে মেসেজ আসছে মোবাইলে, পাসপোর্ট যাইছে। তখন তা ও কাঁদতেছে রাত্রে। আমি বললাম এখন কান্দোকে, তখন আর কিছু বলার নাই। তখন 2,70,000 টাকা মোট দিছে, আমি দিছি 2,20,000, আমার শাশুড়ি দিছে 50,000। 2,70,000 দেওয়ার পরে 20-22 দিন পরে কোরবানির আগেই দিছে আয়সা করছে।
ওকে,
তখনকা ও আমার জন্য যখন পাসপোর্ট দিছে আয়সা করছে, তখন ও কান্দাকাটি করে, আমিও কান্দাকাটি করি। চিন্তা ভাবনা করলাম ওরে ছেড়ে যাবো গাঁ, খারাপ দেখা যায়, এরপরে কি করবো, গরিব মানুষ। তখন দোকানটা আমি আবার বিক্রি করে দিই ফাঁকে দেয়া। তারপর আমি ওমানে চলে আসি, চলে আসার পর ফোন দেয়, আমিও ফোন দিই। কিন্তু বিদেশ যাওয়ার পরে ওরে সারা 1 মিনিট আমি থাকাটা জানে আমার কাছে কিরকম লাগতেছে। তখন আমি ফার্স্টে গিয়ে 15-20 দিন পরে আমি একটা মোবাইল নিছি
ওমানে,
ওমানে গিয়া একটা মোবাইল নিছি। মোবাইল নিয়া আমি শুধু সারাক্ষণ ওর লোকে আমি ফোনে কথা বলতাম, কারণ ওর সারা একদম ভালো লাগতো না, ওরও ভালো লাগতো না। আমি সারাদিন ওর কথা বলছি, রাত্রেও কথা বলছি। এমনও রাত গেছে 6টা বাজে ফোন লাগাইছি, খবর আগাম দিছে।
মানে ডিস্টেন্স যেটা হয় যে ডিস্টেন্স লাভটাকে অনেক বেশি গাঢ় করে, ওদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেটাই হয়েছে। হ্যাঁ,
তারপর ফোনে আমি বলি দেখো ঋণ করে আসছি, 5-6 মাস থাকি, থাকার পরে আমি চলে আসবো। তখন চিন্তা ভাবনা করলাম 5-6 মাস হয়ে গেল, আমি দেখি ভালো লাগে, টাকা আসে মাসে 20-25 হাজার, বাড়িতে টাকা পাঠাই ওর লোকে 24 ঘন্টায়, মানে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা কথাই বলি ওর লোকে।
আচ্ছা,
তারপর আমার এক বড় বোন জামাই ওরে নিলাম, আমি ফার্স্টে ওরে নিলাম। একে দিয়ে করতে করতে আমি প্রায় 28 জন লোক নিয়েছি। যাওয়ার পরে আমি শুনছি আমার ছেলে হবে।
আচ্ছা, যাওয়ার পরে আপনি শুনলেন?
হ্যাঁ, যাওয়ার পরে 1-2 মাস পরে আমি শুনছি আমার ছেলে হবে। তখন আমি প্রায় ওইখানে আমার 18-19 মাস হয়ে গেছে। তারপর 19 মাস পরে আমি ছুটিতে বাড়িতে আসছি। আসার পরে আমার ছেলে সবাই বলতে আমার ছেলে দেখতে খুবই ভালো হয়েছে। তখন আমি আসার পর আমার ছেলে তো কুলে, তখন আমার ঘর ছিল ছোট ওই সময়, তখন একটা ঘর উঠাইছি আমি, মানে 4 সাল আর কি। উঠানোর পরে আমি একটা ফ্রিজ আনছি, টিবুল ছিল না, টিবুল বসাইছি। 2 মাস 16 দিন ছিলাম বাড়িতে। তখন গড় লাস্টের দিক দিয়ে উঠাইছি, গড়ে শুধু এক রাত ছিলাম, যে গড় উঠাইছি আর কি। ওটা এমন করে আমি আয়সা পড়ছি আবার বাড়ি ওমানে। আসার পরে অল্পকালই কথাই কই, আমি কথাই কই, মানে ওরে সারা আমার ভালোই লাগে না, কি করবো ওইদিকে ঋণ। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার ছেলেটা তখন বয়স ওর 3 বছর, ওই ছেলেটা পাসপোর্ট করলাম, ওর পাসপোর্ট করলাম, দেওয়ার পরে পাসপোর্ট নিছি ওই দিকে ওমান। নেওয়ার পর আমি বিশা আমার একটু দেরি হইতেছে আর কি। তখন ফাঁকি দিয়া আমার ছোট ভাই ওর বিশা বাই করলাম, বাই করার পরে ওরে আমি নিলাম। ওই দিক দিয়ে মনে করেন রুমের যে মাল সামান আছে না সব আমি রেডি করে রাখছি। এরপরে ড্রাইভিং লাইসেন্স বানাইছি, ওই দিকে ড্রাইভিং লাইসেন্স বানাইছি, প্রায় 1.5 লাখ টাকার মতন গেছে
ওমানে।
ওমানে,
আচ্ছা,
ওই দিক দিয়ে ফাঁকি দিয়া 1-2 মাস আমি কথা বলতে পারি নাই ফোনে ওর লোকে।
জি,
কথা বলতে পারি নাই। হঠাৎ আমার বাইরে নিছি, নেওয়ার পরে ও যাওয়ার 18 দিন পরে বাড়ির থেকে ফোন গেছে 2015 3 মাসের 5 তারিখ রাত্রে আমার এক বাড়ির এক চ্যানেল লাগে আমার ঘরও আমার চাষিয়ে দেয়।
ওকে সাইফুল, আমার মনে হয় যে আপনার এই ঘটনা আজকে অন্যদিকে যাবে অফকোর্স, এবং ঘটনার যে ব্যাপ্তি সেটা আসলে কতটুকু ইন ডিটেলে আমরা আনতে পারবো, কারণ এটা আমাদের সামাজিকতার জায়গাটা থেকেও একটা চিন্তার বিষয়। তারপরও আমরা ঘটনার ইসেন্সটা আমরা আমাদের শ্রোতা যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে এই সব সামাজিক ব্যাপি থেকে একটা মানুষ সচেতন হতে পারে। বিশেষ করে আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যে ভুলগুলো করি, সেই সব জায়গাটিতে যদি কিছু বোঝার থাকে আপনার এই সিক্রেটস রিভিল থেকে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipia, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিপি আপনাদের সাথে রয়েছি। এই অনুষ্ঠানে যারা দুজন গেস্ট তাদেরকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজে, এছাড়া এই মুহূর্তে চলে আসতে পারেন ওনাদেরকে দেখার জন্য আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আর জি কিপ্রিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন। ওকে,
মানে
ও কি চাচ্ছিল আপনার কাছে?
ও মানে ও ফ্রিমেন্টে চলবে। আমার কথা হইলো, তুমি ঘরের বউ, তুমি ঘরে থাকবা, যা লাগে তা ঘরে আইনা দেবো, তুমি যেটা বলবে ওইটি আইনা দেবো।
বয়স কত তখন ওর?
অনেক কিছু আমি বলতেছি, তখন আমি গালাগালি করতেছি, আমি বলতেছি বল কি হয়েছে ওইখানে। তখন বলতেছে এমু কেড়ে নিয়া, ওর নাম সবুজ, ওর লগে নাকি
সবুজ
বলার পরে আমি শুই না, 6 তারিখে শুনছি, 5 তারিখ দিন গেল রাত্রে এই ঘটনা। আমি 6 তারিখ
সবুজকে বের করা
হয়েছে, খাটের নিচ থেকে সবুজকে বের করা হয়েছে। তারপর আমি শুই না, আমি যখন তখন আমি মালিকের কাছে গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার এমন এমন সমস্যা বাড়িতে, আমার ওয়াইফ অসুস্থ, আমি বাড়িতে যেতে হবে। আমি 9 তারিখে ঢাকা আসি রাত্রে 12টার পর। তখন আমি গিয়া দেখি ওরা সিনেমা আছে, আমি যাইতেছি গাড়িতে, এমন কেউ দিকে লাগছে, বলতেছে সাইফুল আসতেছে। তখন ওই যে সবুজ, ও বাড়িতে নাই, ও জানে কই গেছে।
আপনি তখন আলটিমেটলি তখনও বাড়িতে যাননি, আপনি বিদেশ থেকে আসতেছেন, তাই ব্যাপারটা? হ্যাঁ
হ্যাঁ। ওকে, মানে আমি পরের দিন
আমার ওয়াইফ তখন কোথায়?
ও আমার মানে ওই সবুজের শাস্তল বাড়ি ঘরে, আমার ঘরে রাখছে না, আমি গিয়া মারি অত মাইরা লাই, এই জন্য বয়ে ও নিয়ে রাখছে।
বুঝতে
দিছেন আর কি, বলতেছে দেহ সাইফুল আসতেছে, ও যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে আমরা পেছু পুরে দেবো, এখানে ভালো আমার ঘরে রেখা দি। তখন ওই সবুজের তখন আমি আসার পরে আমি বাড়িতে গেছি, আমার অনেক লোকজন বীর দিয়া মানে আস্তে আস্তে আমার লেয়া লাগে আমি কি না কি করে আমার লোক আবার আরেকটা শরীর ছিল কমরে ছিল তখন আমি বাড়ি যাওয়ার পরে ও তো বাড়িতে নাই আমি শুনে বলাইছি বলেন কই গেছে গা পলাই গেছে গা তখন আমার ওয়াইফে যেই ঘরে ওই পাশে আরেক ঘরে আমার সবাই নিয়ে আমার ওইখানে রাখছে পানি টানি মাথায় ঢালছে আমার অবস্থা খুবই খারাপ তখন বোঝা যাচ্ছে দেখ যেহেতু এই ঘটনা হয়
কতদিন পরে আসলেন জি আপনার ওয়াইফের এই ঘটনার কতদিন পরে
দুই বছর পরে
দুই বছর পরে আসলাম দুই বছরের মধ্যে পরে এসে আপনি ফার্স্ট কি মানে যেটা আপনার সন্তানের বয়স তখন কত তিন বছর না পাঁচ বছর
চার বছর সাড়ে চার বছর
ওই সময়টাতে এসে কি ফার্স্ট আপনি সন্তানকে দেখেননি
হ্যাঁ দেখছি ওই সময় সন্তান আমার বাড়িতেই আমার মার কাছে ওই সময় আমি লোকে লোকে দেখি নাই
বাড়িতে ওই সময় কি অনেক লোকজন ছিল
অনেক অনেক প্রায় শত শত লোক
ঘুরে গেছে কি হয় ঘটনাটা দেখার জন্য
হ্যাঁ অনেক লোক শত শত লোক বাড়িতে ঘুরে গেছে তখন আমার পানি ডালো মাথায় আর চা হতো ভাই ওই যে সবুজে চা হতো ভাই ওরা অনেক বেশি লোক ওরা বলতেছে দেখ ওই তো অন্যায় করছে যে কাম করছে ওরা আগুন লাগা পুরা লেবার দরকার আচ্ছা দেখ তোর উপযুক্ত তোর তুই বিচার পাইবি তুই তুই শান্ত তুই সুন্দর টিকে চল থাক দেখি কি হয় তখন আমার বলতেছে সবাই মিললাম তোর ওয়াইফে কি এখানে রাখবি না দিয়া দিবি বাড়িতে আমি বলছি ওইখানে আমি রাখবো না ওরা আমি ভাত খাবো না ঠিক আছে তো বলতেছে ভাত না খেলে আর মারে
এই যে ঘটনাটা আপনার ঘটলো আপনাকে কেউ একজন দেখেছে বললো আপনার বাড়ির লোকজনের কাছ থেকে আপনি শুনলেন আপনার ওয়াইফের সঙ্গে আপনি কথা বলার চেষ্টা করলেন কিন্তু ফোনে পাচ্ছিলেন না
না পাই নাই
যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আপনি ওকে নিয়ে ভাত খাবেন না বা আপনি ওকে ডিভোর্স দিয়ে দিলেন তার আগ পর্যন্ত কি আপনার ওয়াইফের সঙ্গে কথা হয়েছে আপনার সরাসরি কথা হয় নাই এই পয়েন্টটা নোট নোট করবেন প্রিয় শ্রোতা অবশ্যই কথা বলা উচিত ছিল আমি মনে করি কারণ আপনি কার কাছ থেকে কি শুনেছেন না শুনেছেন সেটা কতখানি সত্য না মিথ্যা সেটা আপনার যাকে নিয়ে শুনছেন তার সঙ্গে আপনার ফেস টু ফেস কথা বলা অবশ্যই উচিত ছিল
আমি পরে বলছি
না আমি আমি বলছি এই মুহূর্ত পর্যন্ত উচিত ছিল ঘটনা যেটা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে আপনার জীবনে এটা বলছি এই কারণে যে অনেকেই হয়তো আপনার মতো এই ঘটনার মুখোমুখি হতে পারেন ভবিষ্যতে তো কোনো এরকম ভয়াবহ রকমের সিদ্ধান্ত নেবার আগে আমার মনে হয় যে যাকে নিয়ে ঘটনাটা ঘটছে তার সামনে ফেস টু ফেস হওয়া উচিত
সামনে তো আমি যাইতেই পারি না লোকজনের জন্য আমি যাইতেই পারি না ওই সবাই ভয় পায় ওরে আমি মাইরা লাই ওই কাম যাইতে দেয় না কেউ ওই যোগাযোগ করতে দেয় না তখন সবাই মিললাম চেয়ারম্যানের কাছে লয়ে গেছে
আপনাকে
না না আমার ওয়াইফ চেয়ারম্যানের কাছে নিয়ে ওর মারে আনছে হঠাৎ আবার চেয়ারম্যান ছাড়া দিয়ে দিলে
এটা খুব কলঙ্কজনিত ঘটনা পুরো গ্রামের লোকজন এটা নিয়ে সার্কাস করছে
পুরা পুরা অনেক পুরা গ্রাম না পুরা থানায় জানে
আচ্ছা তারপর
তারপর চেয়ারম্যানের কাছে নিয়েছে নেওয়ার পরে তখন কইল বারো তারিখ হয়েছে বারো তারিখ হওয়ার পরে চোদ্দ তারিখ গিয়ে দিচ্ছে সালিশে বইব তখনকার ওই সময় কিন্তু আমি ওমান যে ছিলাম আমি ওদের দুইজনের বিছা আমি বাইরে করে আমার হাতে আমার বাড়িতে নেওয়ার পরে বিছাড়া বাইরে গেছে আমি ওদেরকে নিয়ে যাবো তখন বিছাড়াও আমি নিয়ে আসছি তখন মিটিংয়ে বলছে যে সবুজ ও আইসি দিয়ে দিতে আছে পরে মনে করেন আনছে সাংবাদিক তারপরে মোটর সাইকেল পাঁচ ছয়টা পরে নাই যে রাইখা মানে পাঁচ ছটা মোটর সাইকেল বিভিন্ন লোক খারাপ লোক দিয়ে ওরে নিয়ে আসছে যাতে আমি ওরে কোনো কিছু না করতে পারি তারপর আনার পরে বলতেছিলাম যাইতে হয়ে গেছে এখন তো মিটিং চলবে না আচ্ছা দুই দিন পরে আবার আমরা ব্যবস্থা নেব তখন আমি বলতেছি দুই দিন পরে না হইলে আজকে হইব নাহলে আমি আর মিটিং দেখবো না দরবার দেখবো না বাস এরকমভাবে থাকবো সবাই আমি বললাম দেখেন আমি আমার ছেলের আমার ওয়াইফের ভিসা আমি বাইর করছিলাম এর ভিতরে না সবুজে এরকম এরকম কাম ঘটাইলো তখন ওরা বাস থেকে মানুষ তো অনেক সতেরো শত মানুষ তখন মানুষের চিল্লা করে ফাঁকে দেখবো আস্তে আস্তে ওরা আমি ওরা ডিপোজিট দিয়ে দিছি ডিপোজিটের কাগজ দেখেন ওরা সবাই ভাবতেছে এরপরে মনে করেন ওরা বাড়িতে গেছে গিয়া বাইশ তারিখে ওই থানায় মামলা করলো মামলা করার পরে বাইশ তারিখে রাত্রে আমি সাড়ে বারোটার দিকে আমি ঘুমাই গান শুনতেছি আসার পরে আমি একটা ভাতও খাইনি
মামলাটা কি করলো
ওই যে আমার ওয়াইফ
আচ্ছা তো মামলা করলো বাইশ তারিখে কিসের মামলা করলো
ওই যে নারী শিশু নির্যাতন মামলা করলো আমি নেশা করি নেশা করে মায়ের দূর করে একটা
যেটা বিভিন্ন রকম কজ দেখাতে হয়
দেখায় আমার সাড়ে বারোটা রাত্রে আমি গান শুনতেছি আসার পরে পুলিশে দরকার ঠুকে দিলে আমি বাইরে দিলাম অনেক আমার শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল তখন সিগারেট খাই ওই সময় আমি সিগারেট প্রায় দুই প্যাক তিন প্যাক রাখবো দৈনিক
পুলিশ কি বললো আপনাকে?
পুলিশ বলছে তোমার ওয়াইফে মামলা দিছে, তোমার যাইতে হবে।
আপনাকে কাগজ দেখালো?
সব দেখাইছি। দেখানোর পরে আমি গেলাম, তখন থানায় আমি দেড় দিন ছিলাম। দেড় দিন থাকার পরে ওইখানে কোনো ব্যবস্থা করতে পারে নাই, কোর্টে চলে গেছি। যাওয়ার পরে ওইখানে 28 দিন আমার জেল, আমি ওইখানে আজব থাকি 28 দিন। কাটার পরে আমি বাইরেছি, বাইরে আইসা আমি ওর বাড়িতে গেছি
এতদিন পরে।
হ্যাঁ, তখন কা ও যখন গেছে গা, আমার ছেলেটা আমার বাড়িতে ছিল। আমার ছেলে আমি জেলখানায় যাওয়ার পরে আমার ছেলেটার মামলা দিয়ে পুলিশ 4টা পুলিশ নিয়ে আইসা, আমার ছেলেটারও নিয়ে গেছে। তখন আমি জেলখানায় জেল খাইতে আইসা আমি আবার গেলাম ওর বাড়িতে, গিয়ে আমার ছেলেটা দেখলাম। তখন ওরা অনেক গালাগালি করতেছে, অনেক কিছু বলতেছে, ও আবার কিছু কয় না, ও কিছু কয় না। তখন ওর মা এইসব কিছু আর কি, ওর মা পরের দিনকে আবার থানায় গেছে, গিয়ে যে এসআই কাছে মামলা দিছিল ওরে দিয়ে আমার কাছে ফোন দিস, বলতেছে তুই ওইখানে কী জন্য যাস এসে পরে কিন্তু আবার দুইটা নিয়ে আসবো। আমি বলতেছি আমি যেই মামলায় আমার দুইটা নেবেন ওই মামলায় আমি যাবি না, আসছি সমস্যা নেই, আপনি আমার নিতে চাইলে অন্য মামলায় আসেন, আসেন নিয়ে না। আর ওইখানে আমার ছেলে আছে, আমি ছেলের কাছে আমি যাবো। আমি পুলিশের লোকে কথা বলছি, ও ফোন কেটে দিছে। দুদিন পরে আমি আবার গেছি, যাওয়ার পরে ওর লোকের কথাবার্তা হয় আমার আমার ওয়াইফের লোক।
কি কি কথাবার্তা হলো?
মানে যে ঘটনা হয়েছে ওইটা নিয়ে কোনো কিছু করি না, কথা বলে না, মানে ওরে আনার জন্য আমি কথাবার্তি করি, অনেক কিছুই বলা হয়, এই ঘটনা নিয়ে কোনো কিছু হয় কথা হয় না। এটা চিন্তা করলে অনেক কিছু হয় আমার আর কি,
মাথাটা খারাপ হয়ে যায়,
খারাপ হয়ে
যায়, ওইটা নিয়ে আমি ভাবতাম না। আচ্ছা,
তখন আমি যাওয়ার পরে রাত্রে সিদ্ধান্ত ছিল ওইখানে আমি থাকবো। তখন মামানি বাড়িতে নাই, আমার শাশুড়ি বাড়িতে নাই, তখন ওর সৎ ভাই আছে, ওর সৎ ভাই আছে, ওরে ফোন দিয়ে বলছে ওর মা, আমার শাশুড়ি দেখা থাকে, ও ফোন দিয়ে বলছে এমন এমন সাইফুল আবার বাড়িতে গেছে তুমি যাও, মানে ওরা বই আমি রাত্রে থাকি না, ওরা মেয়েরা লাগে কোনো কিছু আসলে কিন্তু তা না। তখন ও গিয়া প্রথমে গিয়ে আমার ওয়াইফের একটা লাইট আছে, এত বড় লাইট, টর্চ লাইট, ওইটা দিয়ে বাড়ি মারছে ওই ওর সৎ ভাই।
আচ্ছা,
বাড়ি মারার পরে ওই গেছে এক রুমে, আমি গেছি এক রুমে। তখন
না, কিন্তু একটা কথা আছে, তখন পর্যন্ত আপনি ডিভোর্স দেননি?
না, ডিভোর্স দেননি।
ডিভোর্স দেননি তাহলে আপনার ওয়াইফ তো সে আপনার লিগ্যাল ওয়াইফ তখন পর্যন্ত?
হ্যাঁ,
তাহলে সেটা তারা জানতো না বিষয়টা?
তারা জানতো, তারা ভাবতেছে আমি তালাক দিয়ে দিচ্ছি।
আপনি সেটা পরিষ্কার করে ফেলতেন?
আমি তো পরিষ্কার বলছি,
বলার পরও তারা এরকম
আছে? হ্যাঁ, এরকম ভাবতেছে আমি বাইল বিল দিয়ে নিয়ে নিই, মানে কোনো
ও আচ্ছা বুঝতে পারছি, মানে যেভাবে ওকে
কাছে নিয়ে।
আচ্ছা, ওকে,
তো ওইটা তো আমার ভিতরে নাই, ওরা ভাবতেছে এইটা আর কি। তখন ও মনে করেন ওদের পিছাইরা আমার লোকে, আমার লোকে কথা বলে বলতেছে এমনি এমনি পরামর্শ আমরা করি। করার পরে এই আমি কয়েকদিন পরে পরে ওইখানে যাই, গিয়ে লোকজন ধরি, ধরার পরে কথাবার্তি করি, মানে বাচ্চাটার জন্য আর কি আমি যাই, গিয়ে আমার ছেলেটার দেখতাম এসে। তখনকার গেলে আমার শাশুড়ি থাকলে মানে দিত না, ছেলেটা দিত না, দেখতে দিত না, খুব কান্দা আসতো, আমি আবার আয়সা করতাম। অনেক লোকজন ধরছি, আসার পরে এরপরে মনে করেন হঠাৎ ও আমার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে কথাবার্তি করছি, বলার পরে অল্প অনেক কথাই হয়। হওয়ার পরে হঠাৎ একদিন বা হয়েছে ও আয়সা করব, ওর মা দিতেছে না, ও আয়সা করব। তখন মনে করেন আমি ভাষা না নিয়েই, আমার এক বোন থাকে ওইখানে, ওরে বললাম ভাই মনে মন তুমি একটু বাড়িতে যাও, ও আসবে। আমার নিয়ে তো যদি নাই আসে আমার ফোনে বলতেছে আসবো, তখন আমি মাল সামান রুম টুম আমি লইলে তো সমস্যা হইব, আমি টাকা পয়সা খরচ করবো, তখন কাজ যদি না আসে তো ওইটা আমি কিনবো না। আমার বোনের বাসা যেহেতু আছে ওইখানে আমি প্রথম দুই চার দিন থাকবো, থাকার পরে এরপরে আমি বাসা নিয়ে নেবো, সমস্যা নেই। এরপরে মনে করেন ও আসলো রাত্রে সন্ধ্যা, আমার ছেলের নিয়ে আসতে কোনো কিছু আনে নেই, আনার পরে ওর কাছে একটা মোবাইল ছিল, ছোটো মোবাইল, মোবাইল এনে আমি মোবাইলটা ধরছি, ধরার পরে ওই যে সবুজ আমার তো লেখা পড়া নেই, মোবাইলটা লুয়ে ওই আমি দেখছি কি ওই সবুজের নাম্বারে ওই মেসেজ একটা মেসেজ। তখন আমি বললাম এখনও ওর লোকে যোগাযোগ করো, মানে আমি এটা নিয়ে ক্যান্সেল করি না কেন, ওইটা নিয়ে যদি সবুজ জিনিয়া যদি আমি চিন্তা ভাবনা করি আমার সমস্যা হয়। তখন মেসেজটা তখন পাই লাইছি, আর আমি জিজ্ঞাসি তুমি এখনও ওর লোকে যোগাযোগ করো তাহলে মেসেজটা কি তুমি করো?
এটা কতদিন পরের ঘটনা, মানে আপনি ওমান থেকে আসার কতদিন পরে?
4 মাস পরে।
4 মাস পরে যখন আপনার কাছে আসলো সে, বাচ্চাটা তখন আপনার কাছে?
হ্যাঁ, আমার কাছে।
ওকে,
ওই আমার চিনে না, ছোট তো আমার চিনে না, দেখছে মনে করেন হালকা পাতলা,
বাবা হিসেবে ডাকে তখন?
হ্যাঁ ডাকে।
আচ্ছা,
তখন মনে করেন এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। রাত্র গেল, ঘুমাইলাম, ও বলতেছে আমার মাথা ঘুরাইতেছে। তখন আমি ওরে বিছিনটা ফেলে দিলাম, মাথা টিপা দিলাম আমি নিজে। তারপরে কারেন্ট নাই, আমি পাঙ্খা দিয়া আমি ফেলে ঘুম পাতাইছি, ঘুমাইছি। সকালে আমি উঠছি, তখন আমি জিগালাম কি খাইবা, ভাত খাইবা নাকি রুটি খাইবা। তখন বলতেছে আমি রুটি খাবো। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন আমি দরজা মনে করেন দুই দিকে আছে, আমি দরজা লাগাই খুললেই আমি বাসা থেকে বাইরেছি। বাইরে আমি দুই মিনিট ঠাইটাই গেছি, গিয়ে আমি রুটি লিছি ছয়টা, চানাচুর লিছি, জুস লিছি আমার ছেলের জন্য, ডিম লিছি দুইটা, আর ডাল ভাজি। তাই 100 টাকার উপরে গেছে। আমি আসছি বাসায়, আয়সা দিকে অনাই, আয়সা দিকে অনাই। তখন আমি দরজা আবার তালা লাগাই লক দিয়া লিসকা লুইছি। লোয়া ওরা বাড়িতে যেদিকে যাওয়া যায় ওই দিকে আমি খালি চক্কর দিতে আসি দিদি। লিসকা বারে আমি 300-350 টাকা দিয়ে দিচ্ছি প্রায়।
না, এখানে আপনি নিশ্চয়ই কিছু কথা গোপন করেছেন। আপনি মেসেজটা পাওয়ার পরে তার গায়ে হাত তুলেছেন, এটা আপনি গোপন করেছেন। এক মিনিট আমাকে শেষ করতে দেন। এবং মেসেজটা পাওয়ার পরে আপনি তাকে গালিগালাজও করেছেন দেখার পরে, নইলে হঠাৎ করে সে এত কথা বলার পরে হঠাৎ করে এসে সে চলে যাবে। এবং আপনি নিজেকে এখানে যেভাবে প্রমাণ করছেন যে আপনি কোনো কিছুই করেননি, হ্যাঁ আপনার হয়তো করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি এটা গোপন করছেন কেন?
না, ওইটা আমি গোপন করি নাই। আমি
ওরে
যাওয়ার কারণ হইলো কোনটা, আমি ওরে বলছি আমি রুম লইছি, আমি মাল ছামানা কিনছি, খাট কিনছি, মানে বিভিন্ন জিনিস হাঁড়ি পাতিল কিনছি, ও তো গিয়া দেখে ওইটা নাই। তারপর চলে গেল, আমি লিসকা দিয়ে অনেকক্ষণ বিস্তারছি পাইছি না। তখন বিকালে আবার ফোন আসছে, ওই সবুজের লোকের যোগাযোগ আছে, সবুজের মা অনেক লোকজন লিয়া ওদের বাড়িতে যায়। আমি আবার ফলো করি ওইখানে, ওরা নিচে তো ওইদিক দিয়ে আবার ওরা বলতেছে সবুজের কোনো দোষ নাই, ওর ওয়াইফে বলছে মোবাইল ঠিক করার জন্যে মোবাইল ঠিক করতে গেছিল, এই সে বিভিন্ন কথা বলতেছে। এরপরে মনে করেন 5-6 মাস হয়ে গেছে, ওর লোকের যোগাযোগ নাই। হঠাৎ ও মিস কল দেয় আমার, মিস কল দিয়ে অন্য কোনটা আমার লোকের কথা বলে। আমি তো বুঝা বলাই ঠিক আছে, তখন ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওরে আমি বলতেছি দেখো তোমার জন্য অনেক কষ্ট করতেছে আমি, তুমি তো জানো তুমি আইসা পরে ভালো হবে। ও বলতেছে না আমি আসবো না, ও আমার লোক কথাই বলে 6-7 মাসের ভিতরে। তখন আমি ওরে বললাম আজকে বিশুদ্ধবার, আগামী বিশুদ্ধবারের ভিতরে তুমি যদি না আসো আমি পরে বিশুদ্ধবারে আমি বিয়া করে বলবো ঠিক আছে। তখন ও বলতেছে আচ্ছা দেখি আমি কি করা যায়। তখন এক বিশুদ্ধবার মধ্যে গেল, পরে বিশুদ্ধবারে আমি ঠিকই আমি বউ খুঁজতে এলাম। তখন আমার মা
তখন পর্যন্ত মামলা একটাই
একটাই
আচ্ছা
তখন পর্যন্ত মামলা একটাই। তখন আমি বউ দেখছি অনেক দূরে নাসির নগর, দেখে আমি ওইখানে পছন্দ হলো, বিশুদ্ধবারে ঠিক বিশুদ্ধবারে আমি বিয়ার জিত নিয়েছি।
ওরা কি জানতো যে আপনার জীবনের অতীত এগুলো? আপনার একটা
সবই জানে,
সবই জানে,
সবই জানে। ওই সময় দেখতে একটু ভালো ছিলাম, ওই বাসে ওরা বাদ দিয়ে দিছি আমরা সবকিছু। বাদ
তার মানে শুধু বড় বউয়ের উপরে, মানে প্রথম জন যেজন তার উপর, মানে স্বর্ণার উপর জেদ করে আপনি মূলত সেকেন্ড বিয়েটা করতে যাচ্ছেন?
সেকেন্ড বিয়েটা করতে যাচ্ছিলাম। ওই যখন ওই সবুজের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন নেয় না, তখন চিন্তা ভাবনা করছি আমি বিয়ে করে ফেলি, তাই এরপরে কি করে সবুজ যেন তোর সংসার তো নষ্ট হইলো, সবুজের প্রতি নেওয়ার কোনো মানে ইয়ে উঠে দেখি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি না, কোনো অ্যাকশন নেয়নি। তখন আমি বিশুদ্ধবারে আমি বিয়ার তারিখ হয় আমি মানে বরজাতে গেছি, 20-22 জন মাইকো নিয়ে গেছি। ওই বিশুদ্ধবারে সকাল থেকে আমার ফোন দিতে, এখন আমি কী করি? ও আবার জানে না আমি যে বিয়া করতে গেছি, ও জানে না। তখন আমার নিয়ে তুললো আমি বউ যে অন বিয়া করবো দিতে, ওরে গাড়িতে উঠায়া তারপর আমি ফোনটা রিসিভ করি। ওর ফোন দিতে সারাক্ষণ ফোন দিতে, আমি ফোন ধরিও না কাটিও না। তখন আমি নতুন বিয়া করার পরে আমি গাড়িতে উঠার পরে আমি ফোনটা উঠাইছি, মনে করে বলতেছে তুমি ফোন ধরো না কেন? আমি বলতেছি আমি একটু বিজি আছি, আমি পরে ফোন দেবো।
ওকে, আমরা এখান থেকেই ফিরি, ছোট্ট একটা বিরতি নিয়ে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। প্রিয় শ্রোতা, চলে আসুন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj kebriya.rj পেজটি আর জে কিবরিয়া নামে আছে। ওখানে গেলে আপনারা ইন ডিটেল জানতে পারবেন আজকের যে দুজন গেস্ট তাদের সম্পর্কে। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিক্রেটস শুনছেন আপনি, আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমরা ছিলাম সাইফুলের গল্পে। সাইফুল যেখানটায় ছিলাম তারপর
ওই পরের দিনকা ওই শুনে পালাইছে, তখন বউ নিয়ে আসছি বাড়িতে, তখন সবাই অবাক হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে, অনেক কি হইলো অনেক কি হইলো। তখন ওই 10-15 দিন পরে বিয়ার শুনছে, মনে করেন একদিন পরে 10-15 দিন পরে আমার কাছে ফোন দেয়। আমি কথা বলতেছি তখন যে ঘরের যে দ্বিতীয় বউ ও সন্দেহ করে, তারপর আমার কিছু করার নাই, সন্দেহ করলে কি করুক সমস্যা কি, আমি আমার মতন চলতেছি। তখন 16 সালে প্রথম মাসে ওর লোকে আমার যোগাযোগ হয়, কথাবার্তি হয়, ওরা কান্দাকাটি করে, ও যদি কানতো তখন আমার বিগতটা ফাইটা হয়েছে। তখন আমি জিজ্ঞেতাম তোমার কি লাগবো বলো,
বাচ্চাটা কোথায় রাখো
ওর কাছে। তখন আমি জিজ্ঞেতাম তোমার কি লাগবো বলো, বলতেছে আমার কোনো কিছু লাগতো না, ও শৈল অসুস্থ। তা আমি যদি ও বলতো শৈল অসুস্থ, তা আমি বলতাম তুমি ওই জায়গায় আসো, মানে ওর বাজারে আসো। তখন আমি যাইতাম, গেলে 2000-3000 যত চাইতো নতুন দিয়েতাম, চিকিৎসা করাইতাম, আমার ছেলেরে দিয়েতাম, কিন্তু ওর ফ্যামিলি জানে না, স্বর্ণার ফ্যামিলি জানে না। তখন 16 সালের প্রথম মাসের 1 তারিখে ওর মা অসুস্থ, তখন আমার বলতেছে ফোনে, আমার আম্মা তাই মনে মনে অবস্থা, বাউনবাড়ি হসপিটাল আছে, তুমি একটু দেখে আসো। তখনকে আবার ওর মা ওর খালা নানিয়ারা কিছুটা অনুভব করছে, আমার লোকের সম্পর্ক যোগাযোগ হয়েছে। তখন আমি একদিন গেলাম মাউন্টবেড়ে, তখন আমার শাশুড়ি আমার দুইটা কান্দাকাটি করতেছে,
বড় বড় বয়স মানে সোনার মা,
হ্যাঁ সোনার
মামি সম্পর্কে যে
কান্দাকাটি করতেছে। তখন বলতেছে বউ আইসো তখন বসো, তুমি বসছি তখন সকালে ঢাকা নিয়ে আসবো সদরক্ত।
কাকে ঢাকা নিয়ে আসবেন?
হ্যাঁ আমি আমার শাশুড়ি।
কেন ঢাকা নিয়ে আসবেন?
ওই ডায়াবেটিস সমস্যা আর কি,
মানে সমস্যা ওনার ওই সম্পর্কটা আপনি যে কোনো ভাবে হোক টিকে রেখেছেন।
হ্যাঁ ঠিক
আছে। আপনার স্ত্রী কি বলে, মানে কেন আপনাকে এরপরও জায়গা দিচ্ছে? আগে থেকে জায়গা দিচ্ছিল না, দ্বিতীয় বিয়ে করার পর আবার জায়গা দিচ্ছে?
দ্বিতীয় বিয়ে করার পরেও আমার জায়গা দিতেছে।
প্রথম বিয়ে করার যখন বিয়ে করেছিল না তখন জায়গা দিচ্ছিল না, বিয়ে করার পরে জায়গা দিচ্ছে?
হ্যাঁ জায়গা দিতেছে।
কেন?
তো আমিও কথা বলতেছি বাউ দেখে
যেটা ঘটেছে সেটাই আসলে। হ্যাঁ বলেন তো।
যেটা ঘটেছে যে আমিও কথা বলতে পারি, মানে পিছে ওই যে সবুজের লোকে যেই ঘটনা হয়েছে ওইটা আমি কোনোদিন তুলি নাই, ওইটা আমি তুলি না, যা হলে রয়েছে পিছনে ওই বলে যাও, বাস নতুন করে আমরা সংসার করবো। ওইটা আমি বলি
স্ত্রী কোথায় যাবে তাহলে?
হ্যাঁ
নতুন করে সংসার করবেন?
দ্বিতীয় ওই তো বাড়িতে থাকবে, সমস্যা নাই।
আচ্ছা
তো ওই বড় ওই বলতেছে সোনা বলতেছে যদি মিলেমিশে থাকে তো সমস্যা নাই, এরকম আছে না দুনিয়াতে দুই বউ তিন বউ চলতেছে না, ওইটাই বলতো। তখন আমি যাওয়ার পরে আমি সকালে আমি ঢাকা নিয়ে আসলাম, আমার বাইরেও আসলো লোকে, ওইখানে এক রাত থাকি আমি, থাকার পর আমি আবার চলে যাই বাড়িতে। কারণ বাড়িতে কিছু বলে জিজ্ঞেস, মা জিজ্ঞেসে আমার ছোটো দ্বিতীয় বউ জিজ্ঞেসে কি তুমি কয়ে আসিলে, ওরা আবার সন্দেহ করতেছে আমি ওইখানে। তখন আমি বললাম আমি ঢাকা গেছিলাম, আমার এক ভাইয়ে পাঠাইছিল ঢাকা, তখন বুঝতে দেয়নি। আসার পরে আরেকদিন পরে আমার ফোন দিয়েছে রক্ত লাগে, তখন যে আমার বাইরাটা আমার বাড়ি হলো সিলেট, তবে তো ঢাকা পড়েছি তো নাই, তখন আমার ফোন দিয়েছে আমার একটা আসা তো বাড়ি থাকে বার্সিটিতে, চাষ তো ব্যস্তও থাকে চাষাও থাকে অনেক লোক থাকে ওখানে, ওখানে আমি ফোন দিলাম, দেওয়ার পরে ওইখানে একটা রক্ত দিছে, দেওয়ার পরে আমি বাড়িতে একদিন পরে টাকা শর্ট আমার একটা চেক দিয়ে দিছে, পানি পড়া দিয়ে দিছে, আমি আসছি, আসার পরে ওইখানে থাকলাম একদিন, থাকার পরে আমি আমার বাড়িতে চলে গেছি।
প্রথম মামলাটা আপনার স্ত্রী করেছিল শিশু নির্যাতন মামলা, আপনাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, মামলা তুলেনি কেন?
না মামলা তুলে নাই, মামলা আমি নিজে কোর্টে নিয়ে আপোষ করছি।
তখন মামলা তুলে সেটা অন্য বিষয়, আমি জানতে চাচ্ছি যে যখন আপনার স্ত্রী মেনে নিল দ্বিতীয় ওয়াইফকে, তখন আপনি মামলা তোলার কথা বলেননি তাদের?
বলছি এরপর তো মানে ওরা দেখবো
কি বলছে,
ও বলতেছে বসো মানে যাক হাজিরা দিলে সমস্যা কি, এর ভিতরে যদি
মানে ওরা দেখতে চাইছে আপনার ভিতরে পরিবর্তন আছে। আচ্ছা
ওই জন্য ওই জন্য আর কি, এরপর দ্বিতীয় বিয়ার পরে মনে করেন আবার একটা মামলা দিয়ে দিল, আমার
আরো একটা দিয়ে দিল,
হ্যাঁ দিয়ে দিল, এই আর ফাঁকি দিই এই কথার ফাঁকি দিই মামলা দিয়ে দিচ্ছে, ওইটার মামলা দিলে বড় বড় অনুমতি ছাড়া বিয়ে করেছি যে, তখন মামলা তো চলতে আছে প্রতি রবিবারে হাজিরা পড়ে ওইটা, আমি ওর মারে হসপিটাল থেকে যখন বাড়িতে গেছে আমি ওর লোকে যোগাযোগ করি, ফোনে যোগাযোগ করি, দেখা করি বাজারে গিয়া, তারপর মনে করেন হঠাৎ একদিন ওরা বাড়ি বাড়ি ঝগড়া হয়েছে, আমার ওই সোনারা বাড়ি বাড়ি মানে ওয়াইফের বাড়ি বাড়ি ঝগড়া হয়েছে, তখন আমার ছোটো এক মামা শ্বশুর আছে ও একটু খারাপ সাইডের মানে মেজাজ পাওয়া, ওরা অনেক মারছে ওই লোকদেরকে, তখন থানায় গেছে গিয়া ওরা গিয়ে মামলা করবে, তখন যে লোকের মারছে ওরা থানায় গেছে, আমার আবার ওরা চিনে না, তখন আমি ওই সন্ন্যারে জিগায়া আমি গেছি থানায় গিয়ে দিয়ে ওই 18 জনের মামলা, তখন আমি বইলা দিছি যে হয় মনে মনে ওই ফাঁকি দিয়ে আবার ওর এলিয়ে আমি বাসা যেখান থেকে আমি মাল বিক্রি করতাম বেকারির ওইখানে আমি বাসা লইছি, ওরে নিয়ে বাসা দেখাইছি, মাল সাবানা কিনছি, ওরে নিয়ে আগে সব কিলি দেখাইছি, দেখানি পরে যে দুমকা রাত্রে শুনছি মামলা করছে, আমি বলছি ওই দিন কেমন সবাই যে যে সিবে গেছে ও যাই বুকি, ওই ওই দিন করে নিয়ে আমি চলে গেছি বাসায়, যাওয়ার পরে ওইখানে আমি এক মাস ওর মা জানে ওই ঘটনা, নেওয়া যাওয়ার পরে ওর মা জানে কোনো কথা বলে নেই কোনো কিছু বলে নেই, নেওয়ার পরে ওইখানে 15-20 দিন থাকি, থাকার পরে যেই মাসে গেছে ওই দিনকে আবার মোবাইল আনে ওর মোবাইলে লইলাম, মোবাইলটা লয়ে দেখি কি জানেন ওইখানে আগে যাওয়ার পরে আমার সুখের সংসার অনেক ভালো আমি চলতেছি, খাওয়া দাওয়া পিন্দা অনেক কিছু আনন্দে চলতেছে, ওইখানে সমস্যা সেলও আছে সমস্যা, হঠাৎ আমি মোবাইলটা লিখি আর লে দেখি ওই যে সবুজের নামে আরেকটা মেসেজ মোবাইলে।
আপনার দ্বিতীয় স্ত্রী তখন কোথায়?
ও আমার বাড়িতে।
দ্বিতীয় স্ত্রী জানে যে
আপনি? জানে, আমি নিয়ে দেখেছি, ও জানে,
ওটা মেনে নিয়েছে,
ওই ওই মেনে নিয়েছে, আমার ওই যে দ্বিতীয় শাশুড়ি বলতেছে কি করবা ছেলে আছে এরকম তো হয়ে থাকে, যদি তোমার জামাই পালতে পারে দিব সমস্যা নেই।
ওকে,
যখন আমি ওরে নিয়ে দ্বিতীয়বার আবার বাসা ভাড়া নেই, তখন ওইখানে 15-20 দিন থাকি, থাকার পরে যে আমার কাছে 1 তারিখে গেছিলো, মানে 1 তারিখে যাওয়ার পরে আমি 20 দিন না 22 দিন পরে মোবাইলটা লুয়ে হাতে নেই, লওয়ার পরে দেখি ওই সবুজের নাম্বারে ও আরেকটা মেসেজ, যে দিনকে আসছে ওই দিনকার মেসেজটা আরেকটা সব আছে, মানে আমি জিজ্ঞাসা এখনো তুমি ঠিক হইছো না আর ভালোই থা না কোনো দিন, এই সে বিভিন্ন কথা বলতেছে, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেন এরকম করো তুমি কোরআন শিখে ধরো, আমার ছাড়া অন্য কোনো পুরুষের লগে তুমি কথা বলতে পারবে না অথবা কোনো কিছু যাতে না হয়, কারণ আমি কোরআন শিখে দুইটা আমি কি লিগা কিনা গেছি, আমি বলতেছি এরকম যদি না হয় তাহলে অনেক চেষ্টা করছে এত কিছু হওয়ার পরও জেল খাটার পরও অনেক কিছু হওয়ার পরও যখন তুমি ঠিক হইতেছো না চলে, তখন বলতেছে আমি আর তোর দ্বারা যাবো না এসে তোর বা খামো না বিভিন্ন কথা বলতেছে, তখন আমার শাশুড়ি বলতেছে দুইবার তিনবার গেলি ওখানে আবার ইডি কস করে খাইদেনা কেড়ে যা এই সে বিভিন্ন কথা বলতেছে, আমি ওর লাগে অত কিছু করলাম ও আমার এতটুকু মজা
পাই। আমি স্টোরিটা আপনাকে এখানে স্টপ করাচ্ছি, আমি কয়েকটা কোশ্চেন করে আপনার গল্পটা শেষ করতে চাই, আপনার স্ত্রী বর্তমান স্ত্রী কি আপনার সঙ্গে আছে না? নেই,
না না নাই
নাই। মামলা কয়টা হয়েছে আপনার নামে?
মামলা 7টা
টোটাল, 7টা মামলা। আপনার স্ত্রী কয়টা দিয়েছে?
স্ত্রী দিয়েছে 4টা,
4টা। আর বাকি 3টা?
বাকি 3টা ওই সবুজে দিয়েছে 2টা।
সবুজ কিভাবে আপনাকে মামলা দেয়?
ওই ডাকাতি মামলা দিয়েছে 1টা, ওর দোকান ডাকাতি করছি, আর একটা মামলা দিয়েছে 7 দ্বারা। মানে সাথে গাড়ে ওরে মায়ের দূর করি।
আচ্ছা, আতঙ্ক দিচ্ছেন বা এরকমই করে, এগুলো করেছিলেন আপনি?
না না, এগুলো করেনি।
আচ্ছা, করেছেন কি করেননি সেটা তো কোর্টে বিচার করবে আপনার। আপনার এই গল্পটা আমরা আজকে এখানে প্রচার করেছি, যতটুকু পর্যন্ত করলাম, এটা সম্পূর্ণরূপে আপনার পরিচয় গোপন রেখে বা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। যেহেতু আপনার নামে 7টা মামলা চলছে, আপনি কটা মামলা দিয়েছেন?
আমি দিয়েছি 2টা।
2টা কাকে দিয়েছেন?
আমার ওয়াইফকে দিয়েছি 1টা, আর ওরে দিয়েছি 1টা।
ওয়াইফকে কিসের মামলা দিয়েছেন?
ওই যে ডাকাতি মামলা দিয়েছেন।
আমার
বাসার সব কিছু নিয়ে চলে গেছে।
আচ্ছা, আর ওকে কিসের মামলা দিয়েছেন? সবুজকে?
সবুজকে দিয়েছি 7বার, 1টা আমি দিয়েছি, আর আবার আরেকটা মামলা দিয়েছি পরে কি হবে অন্যের স্ত্রীর নষ্ট করা, ওইটা
টোটাল 3টা মামলা। তার মানে এতগুলো মামলা, 7 আর 3 10টা মামলার ঘোর ফেরে আপনারা তিনজন, এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আপনার প্রথম স্ত্রী আপনার সঙ্গে নেই? আপনার প্রথম স্ত্রী কি বিবাহ করেছে?
না, করে নাই।
করে নাই? আচ্ছা, তার মানে আইনত সে এখন আপনার স্ত্রী?
জি।
আচ্ছা, দ্বিতীয় স্ত্রী কোথায় আপনার?
দ্বিতীয় স্ত্রী আমার বাড়িতে আছে।
বাড়িতে আছে? আপনার দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান বা কোনো কিছু?
হ্যাঁ, হয়েছিল 15-20 দিন আগে। ওই ছেলেটা 3 দিন পর মারা গেছে।
কেন?
অসুস্থ। আমি আশা করছি দেখা, আমার সমস্যা কারণ।
মানে আপনি অবহেলা করেছেন? আপনার অবহেলা?
না না, আমি অবহেলা করি নাই।
অসুস্থ অবস্থায় আপনি ঢাকা কেন আসলেন?
আমি ওই আমার বলছিল বিদেশ নেওয়ার জন্য আর কি।
কে বিদেশ নেবে?
আমার ছোট ভাই আছে 2 জন, ওরা বলছিল বিদেশ নেবে।
আপনি তো পরে বিদেশ আর যাননি? কি পরিমাণ টাকা পয়সা নষ্ট করেছেন? কি পরিমাণ টাকা পয়সা নষ্ট করেছেন বিদেশে?
টাকা পয়সা নষ্ট হয়েছে প্রায় জুয়া খেলা, তারপর যা ওই নেশা টেশায় বিভিন্ন টাকা পয়সা প্রায় 50-60 লাখ টাকা হবে।
50-60 লাখ টাকা আপনি নষ্ট করেছেন শুধুমাত্র এই প্রথম স্ত্রীর এই ঘটনাকে কেন্দ্র করে?
হ্যাঁ, ওর জন্য।
আপনি কি কি করেছেন আমি আপনাকে বলি। প্রথম স্ত্রীর এই ঘটনাকে কেন্দ্র করে আপনি আপনার ছেলের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন, নিজের ভবিষ্যৎ শেষ করেছেন, আরেকটা মেয়েকে বিয়ে করেছেন, সেটার ভবিষ্যৎ শেষ করেছেন, সেখানে একটা বাচ্চা হলো, সে তো মারা গেল, সাথে আপনি 50-60 লক্ষ টাকা শেষ করেছেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার নিজের কাছে আপনি 7-8টি মামলা নিয়েছেন, এবং আপনি নিজে 3টা মামলা দিয়েছেন। তারপরও আপনি, আমি যতদূর জানি, যে আপনি প্রথম স্ত্রীকে এখনো চান?
এখনো চাই। আমি
আজকের এই অনুষ্ঠানে কেন এসেছেন?
এই জন্য এসেছি, আমি আমার ওই ছোট ভাইয়ের কাছে শুনতাম রাকিব, ও আমার বলছে আর কি, এমন এমন তুই যে আপনার নাম বললো আমি ওইখানে।
ঠিক আছে, প্রসেস বুঝেছি আমি। আপনি উদ্দেশ্যটা কি, মানে আজকের অনুষ্ঠানে?
উদ্দেশ্য বলতে যে আমি ভুল করেছি, আমার মতন ভুল যাতে কেউ না করে।
সেটা কি আপনি লিসনারদেরকে বলতে এসেছেন, আপনার প্রথম স্ত্রীকে বলতে এসেছেন?
ওইটা আমার প্রথম স্ত্রীর বলতেছি আর কি।
তাতে করে আপনি কি চান, যাতে আপনার প্রথম স্ত্রী আপনার ঘরে ফিরে আসে?
ফিরে আসে। হ্যাঁ,
আক্কেল বলে একটা শব্দ আছে, মানে সরি টু সে, এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আক্কেল জিনিসটা কি? নাই
নাই।
যদি আক্কেল সম্পর্কে আপনার ধারণা থাকতো, তাহলে আজকে আপনি এই লাখ লাখ মানুষের সামনে এসে এই কথাটা আবার বলতে পারতেন না যে আপনি প্রথম স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে চান। এখানে দুটো বিষয় জড়িত প্রিয় শ্রোতা, আমি কাউকে আঘাত করতে চাই না, একদম স্পষ্ট ভাষায় যেটা বলতে পারি সেটা হলো, ওর জীবনে যেটা ঘটেছে সেটা যে কারোর জীবনেই ঘটতে পারে। ঝোঁকের মাথায় ঝোঁকের বশবর্তী হয়ে একটা মানুষের সঙ্গে আইনত এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে করে পরবর্তীতে সেটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়, যেটা ওদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। দুটো মানুষের জীবনে আমি বলবো নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, যখন ঘটনাটা ঘটলো সবুজকে কেন্দ্র করে, ওর উচিত ছিল যে হাজবেন্ড হিসেবে ওই বিষয়টা ওর কাছ থেকে শোনা, ফেস করা। তারও আগে যদি আমি জানি, ও যে দ্বিতীয় জনকে বিয়ে করেছে, মানে ভালোবেসেছে বড় মেয়েকে, কিন্তু বিয়ে করেছে তার ছোট বোনকে, কারণ কোনো কারণ নেই, বড় জনকে ভালো লাগছে সে কারণে। ও বাই বর্ন অনেক বেশি ক্রেজি, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা গোয়া টাইপের যে একটা ব্যাপার স্যাপার থাকে না, ঘাট তারা যেটাকে বলে এরকম, কিন্তু এই ঘাট তারা মানুষদের জীবন আসলে সুখে হয় না। এবং সামহাও যারা কম্প্রোমাইজ করতে জানে না, যারা লজিক দিয়ে চলতে জানে না, একেবারেই ফুললি ইমোশনাল, ব্রেন যেটা বলে সেদিকে না গিয়ে মন যেটা বলছে সেদিকে যায়, তো ব্রেন তো মনি সেদিকে থাকে। এইসব মানুষদের অযৌক্তিক আচরণের একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই সিক্রেটসের, আজকের এই যিনি আছেন সাইফুল, সে এত কিছুর পরেও ও তার ওয়াইফকে ফিরিয়ে চায়। মানে এখানে আপনি কি বলবেন? নাথিং টু সে। প্রথম কথা হচ্ছে, ওয়াইফ ভুল করেছে কি করেনি সেই জাস্টিফিকেশন আমি নাই বা গেলাম। ওর যে ভুলের মাত্রাগুলো, একের পর এক ক্যারিয়ার শেষ করেছে, সংসার শেষ করেছে, ভবিষ্যতও শেষ করেছে, কারণ 7টা মামলার মানে ঘানি টানতে ওর যে অবস্থাটা হবে আনথিঙ্কেবল হবে। এছাড়া টাকা ছিল 30-40-50-60 লাখ টাকা, বিদেশে কাজ করে জোগাড় করেছিল, সেটাও শেষ করেছে। এত টাকা আপনি পেলেন কোথায় এত স্বল্প সময়ে, 30-40-50 লাখ টাকা?
ওই টাকা তো আমি বিদেশ যাওয়ার পরে আমি লোকজন নিয়েছি,
লোকজন নিয়েছিলাম, সেখান থেকে কমিশন
কাজ কাম করেছি।
আপনাকে কিছু বলার নাই, সৎ পরামর্শ দেবার নাই, কারণ আপনি যে ঝোঁকের মধ্যে আছেন সেই ঝোঁকটা আমি জানি না শেষ পর্যন্ত সেটা কোন দিকে যাবে। আমি প্রথমত ওর স্টুডেন্ট নিতে চাই, এটা একটা মজার ঘটনা আপনাকে বলি। ও যখন গল্পটা এসে এখানে বলে, আমি গল্পটা নিতে চাইনি। কেন নিতে চাইনি? দুটো প্রেক্ষাপটে। কারণটা হচ্ছে এই বিষয়গুলো বিচারাধীন অবস্থায় আছে, সুতরাং সেক্ষেত্রে এক ধরনের একটা মতামত আসলে এটা বিচার ব্যবস্থার উপরে কোনো প্রভাব ফেললেও ফেলতে পারে ডকুমেন্ট হিসেবে। সো সেই জায়গাটি থেকে আমি চাইনি যে গল্পটা প্রচার হোক। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই গল্পটা মূলত স্ত্রী কেন্দ্রিক হবে, সুতরাং ওনার ভয়েস যদি এখানে না যায় তাহলে এটা একপাক্ষিক বলা হয়ে যায়, সেই সুযোগটিও থাকছে না, কারণ আমি জানি ওনার স্ত্রী এইসব বিষয়ে কিছু কথা বলবেন না এই মুহূর্তে। সেদিক থেকে আমি গল্পটা নিতে চাইনি। পরবর্তীতে ও ঢাকায় অবস্থান করা শুরু করলো লম্বা সময়, এবং আমি বুঝলাম যে ও অনেক বেশি খেয়েছে, বলতে চায় সামহাও। দেন আমি যেটা করলাম যে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে স্টোরির মধ্যে কোনো কিছু আছে কি না। তো সামহাও আমার কাছে মনে হচ্ছে লাইফ স্টাইলটাই একটা লেসন হতে পারে, এবং এই গল্পটা আমরা এমনভাবে উপস্থাপন করেছি এখানে। আমি প্রথম থেকেই বলছিলাম যে ওর নামটা কিন্তু এখানে আসল নাম প্রচার করা হয়নি, এবং একই সাথে ও যাদের গল্পগুলো এখানে বলেছে বা যাদের নাম নিয়ে এসেছে সবার নামটাই এখানে আসল নাম না, একটু অন্যভাবে প্রচার করা হয়েছে, ভয়েসটাকে অন্যভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যাতে করে এই এই রেডিও অনুষ্ঠানটা কোনোভাবেই ওর ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে না পারে, বা ওর প্রতিপক্ষ যারা আছে তারা ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে না পারে, কারণ ও এখানে একটা স্বীকারোক্তি দিয়েছে এক অর্থে যে আমি ভুল করেছি। সো আমি সেই জায়গাটা থেকে বলবো যে এটা একটা ডকুমেন্ট বেস কোনো কিছু না, যেটা আসলে আদালতে সাবমিট করা যায় বা এরকম কোনো কিছু না। হ্যাঁ, সেই জায়গাটি থেকে আমরা আমাদের অনুষ্ঠানটি উপস্থাপন করেছি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার কোর্ট, এবং তারা যে রায় দেবেন এই সব ঘটনার প্রেক্ষাপটে এনাকে, এনার স্ত্রীকে বা আরেকজন যিনি জড়িত সেটার উপরে আমরা আমাদের জায়গাটি থেকে পূর্ণ আস্থা এবং সম্মান জ্ঞাপন করছি। আমি শুধু লাস্টে এসে একটা কথাই বলবো যে আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থাপিত হলেন তার এক ধরনের ক্রেজিনেস, ভয়াবহ রকমের ক্রেজিনেস ছোটোবেলা থেকে তাকে আজকে একটা বিষময় জীবনের দিকে নিয়ে এসছে, এবং এই বিষময় জীবনের বিস্তার সে ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই বোধের উদয় না হবে যে সে তার জীবনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ইনজাস্টিস করে যাচ্ছে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.